This track was downloaded from FusionBD.com.
স্বাগত সবাইকে এবিসি রেডিও 90.2 শুরু হয়ে গেছে রহস্যের আয়োজন। কুয়াশার সঙ্গে আছি আমি শর্মিল
আর আমি অনিন্দ।
আর আজকে কিন্তু অনিন্দ বাইরে প্রচন্ড কুয়াশা, আজকে সকাল থেকে খুব একটা ধোঁয়াশে ভাব বাইরে, সূর্য ওঠেনি, কেমন একটা গ্লুমি অ্যাটমসফিয়ার ছিল, মানে যেই অ্যাটমসফিয়ারটা মনে করিয়ে দেয় ভয়ের কথা। আমার একটা খুব ছবির কথা, আমার খুব একটা ফেভারিট ছবি স্লিপি হলো, জনি ডেপের একটা ছবি, খুবই বিখ্যাত ছবি। সেই ছবিটা সবচেয়ে ভালো লেগেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে সেই ছবির টোন যেটা ছিল ব্ল্যাক এন্ড গ্রে, সারাক্ষণ একটা ভৌতিক আবহ ছিল ছবিটার মধ্যে, সেটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ ছবিটা। মানে ভয় যদি কিছু নাও ঘটে তারপরে তোমার ভয় লাগবে,
দেখেই
ভয় লাগবে। আমার মনে হয় যারা বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেন, অনেকেই বলে পাঠান যে শর্মিন বাবু একটা কিছু হরর মুভির নাম বলেন বা ভয়ের কোন লেখা থাকলে বা কোন ভালো বই থাকলে সেটা নাম বলে দেন।
এর আগে শাটার দিলে,
হ্যাঁ শাটারের কথা বলেছিলাম, শাটার মুভিটা দেখে আমি প্রায় ২১ দিন মানে একা তো থাকিনি ঘরে এবং টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। তো আমি সবাইকে বলি ছবিটা অবশ্যই দেখা উচিত, যে সবচেয়ে সাহসী আমাকে লিখে পাঠাবে শাটার দেখে যে কিরকম অনুভূতি হয়েছে এবং কি করেছে। একা দেখতে হবে অবশ্যই, কারণ আমি একা দেখেছিলাম ছবিটা, একা না আমরা দু তিনজন দেখেছিলাম, দু তিনজনই আমরা সেই ঘরেই ছিলাম ২১ দিন পর্যন্ত, আর বের হইনি আমরা তিনজন। আর আরেকটা ছবি যেটা কথা বলবো সেটা হচ্ছে, প্রথমটা খুব একটা ভয় লাগেনি, গ্রাজ ১। গ্রাজ ২ বোধ হয় দেখার সময় আমি একটা পর্যায়ে হঠাৎ আমার মনে হলো সামথিং ইজ দেয়ার আমার রুমের মধ্যে। আমি ওইভাবেই আমি কম্পিউটারে ছবিটা দেখছিলাম, আমি পিসিডিসি অন করে একটা দৌড় মানে স্টাডি রুম থেকে আমার শোবার ঘরে, এবং আমি আর সারা শরীর ঘেমে গেছিলাম। সেই অভিজ্ঞতা আমি অনুভূতি সেই মুহূর্তে আমি প্রকাশ করতে পারবো না কাউকে। তো অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি, যে আজকে একজন জিজ্ঞেস করেছেন আমাদের নতুন ট্রেনির একজন জিজ্ঞেস করেছে যে আপনি সবাইকে এত ভয় দেখান, আপনার ভয় লাগে না? ডেফিনেটলি আমার ভয় লাগে। আমি যেদিন কুয়াশা করেছি সেদিন আমি দুটোর সময় যখন বাড়ি গেলাম, লিফট দিয়ে আমার পাশে লিফটের আমাদের সাইডে বাড়ির কোন লোক আসলে বসবার ব্যবস্থা আছে, ওই আমার মনে হচ্ছে ওখানে কেউ বসে আছে, এবং একবার না প্রায় দিনই হয়, তাতে আমি আর তাকাই না, আমি কোন রকম ভাবে লিফটে উঠে চলে যাই। তো কুয়াশা যে শুধু আমি ভয় পাই না, আমি করি বলে তা কিন্তু না, আমি নিজেও খুব ভয় পাই। আর আজকেও আমাদের যত দিন যাচ্ছে আমাদের গল্পের সংখ্যা তত বাড়ছে, আমাদের গল্পের সংগ্রহশালা তত বড় হচ্ছে। আজকে প্রথমে যে বন্ধু গল্প পাঠিয়েছে, তার গল্প পাঠাবার আগে গল্প কোথায় পাঠাতে হবে সেটা জানিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা একটা আছে, যেটা ইমেল অ্যাড্রেস আছে kuasha@gmail.com, আবারও বলছি kuasha@gmail.com, এই ঠিকানায় পাঠাতে হবে। এই ঠিকানায় না পাঠালে যদি সরাসরি এসে দিয়ে যেতে চান বা মেইল করতে চান, পোস্ট করে পাঠাতে চান, তাহলে পাঠাতে হবে 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, এবিসি রেডিও, কারবান বাজার, এই ঠিকানায়। আর আর যে শর্মিনের ফ্যান পেজ আছে সেখানে, এবং আবারও বলছি কুয়াশার কিন্তু কোন পেজ নেই, যেগুলো আছে সেগুলো সব ফেক, একটাও আমি তৈরি করিনি বা এবিসি রেডিওর কেউ তৈরি করেনি। আর দয়া করে সেখানে কিছু লিখবেন না, সেখানে একজন বলে পাঠিয়েছিল সেদিন আমার নাম করে কে যেন ফ্লেক্সিলোটে টাকা পয়সা চেয়েছে, যেটা খুবই মানে একটা আমার জন্য ভীষণই অপ্রীতিকর একটা ব্যাপার এবং খুবই অসম্মানজনক। আর আরজে শর্মিনের ফ্যান পেজে প্লিজ একটু লক্ষ্য করবেন, আমার মনে হয় প্রায় 2 লাখের কাছাকাছি যেটা আছে সেটাই আমার পেজ, অন্য সবগুলো ফেক। এখন আর কাউকে বলবো না যে রিপোর্ট করে বন্ধ করে দিতে, কারণ এটা সম্ভব না। তো ঠিক আছে, আজকে যে গল্প পাঠিয়েছে প্রথমে অনিন্দ, প্রথম গল্পটা আমি পড়ছি, তারপর একটা আমাদের নিয়মিত লেখক হয়ে গেছেন আদিত ইশরাক, এটা অনিন্দ পড়ছে, আমি পড়ছি সঞ্জয় দেবনাথের, কারণ আছে সেটা পড়ে শোনাচ্ছি কেন আজকে ওটা পড়ছি। আমি হয়তো অনিন্দকেই দিতাম এটা পড়তে, সে আমাকে ছোট্ট একটা চিঠি লিখে পাঠিয়েছে, সেটা পড়ছি। প্রথমে লিখেছে, আমার একটি লেখা ইতিপূর্বে পরিবেশিত হয়েছে যা অনিন্দদা পাঠ করেছেন, খুব খুশি হব এবারে লেখাটি যদি মনোনীত হয়, তবে তা শর্মিন আপু পাঠ করলেন। আগে আমার মন খারাপ হলে আমার প্রকাশিত লেখাগুলো পড়তাম, এই সংগ্রহশালাটা অনেক বড়, আর এখন এবিসি রেডিওতে প্রচার হওয়া আমার লেখাটা শুনি। এই সংগ্রহশালাটা অতি ক্ষুদ্র, এটাকে বড় করবার ইচ্ছে আছে। অনেক ধন্যবাদ সঞ্জয় দেবনাথ, আপনাকে আমি জানাতে পারিনি অবশ্য, আমার মনে হয় একটা ফোন করে দিলে বোধহয় খুব ভালো হতো বেচারা। আবার একদমই আমাদের আসলে কালকে একটা উৎসব আছে এবিসিতে, এবিসির জন্মদিন কালকে, এবিসি 6 বছরে পা দিতে যাচ্ছে আগামীকাল, অর্থাৎ আজ রাত 12টার পরই। তো আমরা সেই কারণে খুবই ব্যস্ত ছিলাম, যার ফলে এই কাজটি আমি করতে পারিনি, অত্যন্ত দুঃখিত। আমি গল্প পড়াকালীন যদি অনিন্দ একটু সময় পাই ফাঁকে যে একটু হয়তো, কিন্তু নাম্বারটাকে লিখে নিতে হবে, আই এম সো সরি যে আমি নাম্বারটা। তো আমি পড়বার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি, 222-1 আমাদেরকে SMS পাঠাতে হবে, 222-1 আমাদেরকে SMS পাঠাতে হবে, এবং অবশ্যই ABC লিখতে হবে, কারণ ABC না লিখলে কিন্তু SMS গুলো সঠিক জায়গায় পৌঁছয় না। আর যেটা লিখতে চান সেটা লিখে দেবেন এবং সবশেষে নাম লিখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের কুয়াশা, আজকের না প্রতি সপ্তাহে আমি বলি, 18 বছরের নিচে যাদের বয়স তারা শুনতেই বারণ করব আমি, তারপরেও যদি শুনতে চাও তাহলে অবশ্যই অভিভাবকের অনুমতি নিতে হবে। আর যাদের হার্টের প্রবলেম আছে, শারীরিক দুর্বলতা আছে বা মানসিক দুর্বলতা আছে, ভয় পায় অল্পতে, বা হয়তো সোজা কথা চিত্ত দুর্বল যাদের, তারা দয়া করে শুনবেন না, এবং অসুস্থ যারা, বয়স্ক যারা, অবশ্যই শুনবেন না। তো ঠিক আছে, আমি শুরু করছি আজকে কুয়াশার আয়োজন সঞ্জয় দেবনাথের গল্প দিয়ে। আমি গল্পটা পড়ছি এখন, আর ইতিমধ্যে সঞ্জয় দেবনাথ হয়তো জেনে যাবেন যে আপনার গল্পটা পড়া হচ্ছে। তার গল্পের নাম হচ্ছে অমীমাংসিত। রাহুলের মন আজ খুব খারাপ, মায়ের কাছে মোবাইল সেটের আবদার করে পাইনি, মোবাইলের বদলে পেয়েছে মায়ের বকুনি। তাই এই পৃথিবীতে সবার দেয়া কষ্ট রাহুল হজম করতে পারে, কিন্তু মার দেয়া কষ্ট পারে না। মনের দুঃখে রাহুল তাই ঢাকা চলে যাচ্ছে, ঢাকায় গিয়ে হয় খালার বাসায় উঠবে, নয়তো মামার বাসায়। রাতের বাসে মাকে না জানিয়ে রাহুল ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। বাস ভর্তি মানুষ, তবু রাহুলের ভালো লাগছে না, তার পাশেই বসেছে এক বৃদ্ধ। যখন রাহুলের একটু ঘুমের মতো আসছে, হঠাৎ বাসটা খুব জোরে একটা ধাক্কা খেল। চোখ খুলতে রাহুলের হৃৎপিণ্ড আটকে উঠল। একটু আগেই যে বাসটি ছিল যাত্রীপূর্ণ, এখন সেটা যাত্রীশূন্য, চালকের আসনটি পর্যন্ত খালি, পাশের বৃদ্ধটিও নেই। রাহুল দ্রুত চোখ বন্ধ করে মনে মনে বলতে লাগল, আমি মানসিকভাবে অবসাদগ্রস্ত, তাই হ্যালুসিনেশনের কারণে এরকম দৃষ্টি বিভ্রম হচ্ছে। কিছুক্ষণ পর রাহুল আস্তে আস্তে চোখ খুলল, না এবার আর সে আটকে উঠল না, সব ঠিকই আছে, পাশের বৃদ্ধটিও বেশ আমোদেই আছেন, মোবাইলে গেম খেলছে। বুড়ো মানুষদের কি মোবাইলে গেম খেলার শখ থাকে? রাহুল ভাবত বৃদ্ধরা বাসে শুধু ঘুমায় আর পাশে বসা যাত্রীদের গায়ে হেলে পড়ে। ব্যতিক্রম দেখে বেশ উৎফুল্ল হল রাহুল, রাহুল বেশ আগ্রহ নিয়ে বুড়োর সাথে পরিচিত হল। কিছুক্ষণ পরে বাস আবার কোষে একটা ব্রেক করে থেমে গেল। হেল্পার জানাল যান্ত্রিক গোলযোগের কারণে বাস আপাতত চলবে না, ঘন্টা খানেক লাগতে পারে। যাত্রীরা সব নেমে গেল, বাসের যাত্রীরা সবাই দূরে একটি রেস্টুরেন্টে ঢুকল। রাহুলকে অবাক করে বৃদ্ধ বলল, নাতি তুমি আমার মোবাইলটা নিয়ে রেস্টুরেন্টে যাও, আমি একটু পরে আসছি। রাহুল বৃদ্ধের মোবাইলটি নিয়ে রেস্টুরেন্টে ঢুকল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকে রাহুল বিশ্বের সপ্তম স্বর্গে পৌঁছে গেল। রেস্টুরেন্টের ভেতরে সবাই তার পরিচিত, রিসেপশনে যে মেয়েটি বসে আছে তাকে না চেনার কোন কারণ নেই, রাহুলের খালাতো বোন সালমা, ওই তো বসে চা খাচ্ছে তার বন্ধু আহাদের বাবা, ভাত বা পোলাও জাতীয় কিছু একটা খাচ্ছে রফিক স্যার। অবাক করা ব্যাপার, রেস্টুরেন্ট ভর্তি মানুষ, তবুও বিরাজ করছে পিন পতন নিরাপত্তা। হতবিহ্বলের মতো রাহুল একটা চেয়ারে গিয়ে বসল, পাশে বসা আব্দুল মোতালেব তার বাবা, তার পাশে জাহেদ খান তার মামা যিনি কিনা লন্ডনে থাকেন। ঘটনার বৈচিত্র্যে রাহুল এতটাই শক পেয়েছে যে কোনো কিছুই তার মাথায় আসছে না। লন্ডনে থাকা মামা কিভাবে এখানে আসবে তা তার বোধগম্য নয়। বাসার ফোন নাম্বারটা রাহুলের মনে আছে, মার কথা খুব মনে পড়ছে রাহুলের, যখন মাথা কোনো কাজ করে না তখন বোধ হয় মার কথাটি বেশি মনে পড়ে। পকেট থেকে বৃদ্ধের মোবাইলটা নিয়ে মায়ের কাছে ফোন দিল রাহুল। রাহুলের ফোন কল পেয়ে তার মা আবেগাপ্লুত হল, দরদ ভরা গলায় বলল, তুই চলে আয় বাবা, ঠিক আছে তোকে একটা মোবাইল কিনে দেব, কাল তোর বাবার প্রথম মৃত্যুবার্ষিকী, তুই না থাকলে মানুষ কি বলবে। রাহুলের মনে হল যেন বিশাল টুইন টাওয়ার তার মাথার উপরে ভেঙে পড়ল। কারণ তার আশেপাশে যারা আছেন তারা সবাই মারা যাওয়া মানুষ, অথচ এখানে জীবিতের মতো আচরণ করছে। রিসেপশনে বসা তার খালাতো বোন সালমা আত্মহত্যা করেছে ঠিক 3 বছর আগে। জাহেদ মামা লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রফিক স্যার না আর ভাবতে পারছে না রাহুল, তার পাশে এক দল মৃত মানুষ। যখন জ্ঞান ফিরে আসলো রাহুল তখন হাসপাতালের বেডে, তার হাত পায়ে ব্যান্ডেজ। রাহুল জানতে পারল সে যে বাসের যাত্রী ছিল সে বাসটি মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে, অধিকাংশ যাত্রী মারা গেছে। রাহুল ভাবলেশহীন চোখে আশেপাশে তাকাতে লাগল। ঘটনার ঘনঘটায় এখন সে কিছু বুঝে উঠতে পারছে না। হঠাৎ তার মনে পড়ল সেই বৃদ্ধের দেয়া মোবাইলটির কথা। পকেটে হাত দিয়ে দেখল মোবাইলটি নেই। মার মোবাইলটি নিয়ে রিসিভ কল লিস্ট থেকে নাম্বারটা নিয়ে কল দিল রাহুল। যুবক বয়সের কেউ একজন রিসিভ করল ফোনটা। সে জানালো মোবাইলটি তার, সে একটি রেস্টুরেন্টের ম্যানেজার। রাহুল এখন বুঝতে পারছে না কি ঘটছে এসব। রাহুল সিদ্ধান্ত নিল সে সুস্থ হয়ে ওই রেস্টুরেন্টে যাবে, তাতে যদি অমীমাংসিত ঘটনার মীমাংসিত একটা সুরাহা হয়। তার আগে একজন সাইকোলজিস্টের সেবা নিতে হবে। এই পর্যন্ত গল্পটা ছিল অমীমাংসিত একটি গল্প, খুব ছোট্ট একটা গল্প কিন্তু খুবই খুবই চমৎকার। হাতে লিখে পাঠিয়েছেন, সাধারণত আজকাল যারা লিখে পাঠায় অধিকাংশই কিন্তু টাইপ করে লিখে পাঠায় বা টাইপ করে লিখে পাঠায়, মানে হাতের লেখা আজকাল আর দেখাই যায় না। তো সেক্ষেত্রে সঞ্জয় দেবনাথকে বলবো আপনি প্লিজ এই এই চর্চাটা রেখে চালিয়ে যাবেন। হাতে আজকাল কেউ লেখে না, কিন্তু হাতের লেখা পড়তে অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আপনার হাতের লেখাটা বেশ পরিচ্ছন্ন পড়া যায়। আর একটু গুছিয়ে লিখতে হবে, মানে দুই একটা সময় অনেক কিছু আমি একটু পাল্টে দিয়েছি, কারণ কিছু শব্দ কিন্তু কমপ্লিট আসেনি হয়তো তাড়াহুড়া করবার কারণে। কিন্তু গল্পটি কিন্তু চমৎকার, খুবই চমৎকার। আর অনেক ধন্যবাদ সঞ্জয় দেবনাথকে। এর পরে যে গল্পটা আছে সেটা
আদিত ইশফাকের। ঘটনাটা শুরু সেদিন থেকে যেদিন আমি প্রথম হাসপাতালে ভর্তি হই। জানতে চান সেই কি ঘটনা? আমি মৃত মানুষদের দেখি। হ্যাঁ, আমাকে আপনারা পাগল ভাবতে পারেন, কিন্তু আমার অবস্থায় থাকলে বুঝতে পারতেন যে আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি। প্রথম থেকে বলি তাহলে, আমি রুবি চৌধুরী, আমার বাবা এদেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, তাই যখন যা চেয়েছি মুখের বাক্য শেষ হবার আগেই তা নিজের সামনে হাজির পেয়েছে। আমার এই 21 বছরের জীবনে কখনোই কোনো কিছুর অভাব হয়নি, আর তাই কোনো কিছুর মর্মই আমি বুঝি না। আমার একটা খুব বাজে অভ্যেস আছে, ছোটবেলা থেকেই আমি গরিবদের খুব একটা দেখতে পারতাম না, হয়তোবা সবসময় সোনা দ্বারা ভিতরে জীবনযাপন করেছি সেই কারণেই। তবে একটা এই বিষয়টা যে খারাপ তাই এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। যখনই কোনো ভিক্ষুক বা গরিব প্রকৃতি কাউকে দেখতাম ঘেন্না আমার নাক সিঁটকে আসত। ওদের দেখলেই কেন জানি প্রচন্ড রাগ হতো আমার, ওদের অস্তিত্ব কখনোই সহ্য করতে পারতাম না। আরেকটা জিনিস আমি বিশ্বাস করতাম না, সেটা হচ্ছে স্রষ্টার অস্তিত্ব, আর তাই মৃত্যুকে কখনোই ভয় করতাম না। ভাবতাম এইভাবেই হয়তো জীবন চলে যাবে সুখে শান্তিতে, ধনী হলে যা হয় আর কি। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে কারণগুলোই জন্যই এত বড় মাসুল দিতে হবে আমাকে। সেদিন আমি আমার 2 কোটি টাকা দামের গাড়ি নিয়ে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছিলাম, সিগন্যালে আটকালাম। এমন সময় পাশে একটি বৃদ্ধ ফকির এসে টাকা চাইতে লাগলো। আমি খুবই বিরক্ত হয়ে তাকে একটু ধমক দিয়ে চলে যেতে বললাম, তাও সে ওখানে দাঁড়িয়ে রইল এবং বারবার আমার কাছে টাকা চাইল। এক পর্যায়ে আমি কড়া ভাষায় গালিগালাজ করলাম। লোকটি আমার দিকে একদৃষ্টিতে চেয়ে থেকে বলল, আম্মা আমার 2টা টাকা দেন, আমি চলে যাবো, স্রষ্টাও আপনার প্রতি অনেক খুশি হইব। আমি একটি বিদ্রুপ হাসি হেসে বললাম, স্রষ্টা থাকলে না হয় খুশি হবে, উনি আছেন নাকি? লোকটি এবার ভীষণ ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমার যা ইচ্ছা বলেন, কিন্তু আমার মহান স্রষ্টার নিয়ে কিছু কোহেন না, তিনি বেজার হইলে আপনার অনেক সমস্যা হইব, মৃত্যুর পর আপনি অনেক কষ্ট পাইবেন। আমি আবার বললাম যে আমি তো মৃত্যুকে ভয় পাই না, স্রষ্টা বলতে কিছু নেই। বৃদ্ধটি শুধু একটি কথা বলেই চলে গেল, আম্মা কাজটা কিন্তু ঠিক করলেন না। এরপর সিগন্যাল ছেড়ে দিল, আমিও কিছু না মনে করে যেতে লাগলাম। এমন সময় আমার এক বন্ধু কল দিল, আমি কানে মোবাইল ফোন নিয়ে গাড়ি চালাতে লাগলাম। সামনে একটি বড় মোড়, আমি কথা বলতে বলতেই বেশ জোরে গাড়িটি ঘোরালাম। আচমকা সামনে কোথা থেকে যেন সেই বৃদ্ধ ফকিরটিকে দেখতে পেলাম। আর গাড়ির গতি কমাতে কমাতেই বিকট শব্দে গাড়ির সাথে লোকটি ধাক্কা খেয়ে ছিটকে পড়ল। আমি গাড়ি থামিয়ে লোকটিকে কাতরাতে দেখলাম এবং কিছুক্ষণের মধ্যেই তার দেহটি নিথর হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না এখন আমি কি করব, তাই দ্রুত গাড়ি নিয়ে টান দিয়ে ওখান থেকে সরে গেলাম। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না তখন কি করা উচিত। দ্রুত গাড়ি চালাতে চালাতে বাবাকে ফোন দিলাম, কিন্তু তার মোবাইল ফোন বন্ধ। কল দেবার চেষ্টা করলাম আবার, কিন্তু তারপরেও ফোনটি বন্ধ পেলাম। এছাড়া পরে কানে মোবাইল লাগিয়ে গাড়ি চালাতে লাগলাম। মোবাইলে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে অপোজিট থেকে আসা বাসটিকে লক্ষ্যই করতে পারিনি। আর যখন করলাম তখন অনেক দেরি হয়ে গেছে। একটি মারাত্মক রকমের আঘাত পেলাম, তারপর আর কিছুই মনে নাই। যখন জ্ঞান ফিরে সারা শরীরে ব্যান্ডেজ লাগানো অবস্থায় নিজেকে হাসপাতালে খুঁজে পাই। পাশে বাবা মা দুজনকেই দেখতে পাই, উনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন। আমি ওদের দেখে একটু হাসবার চেষ্টা করি, কিন্তু খুব কষ্টে মুখ নাড়াতে হয়। আমি এবার তাদের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কেন যেন পারছিলাম না। আমি বেশ অবাক হয়েছি এবং আবারও চেষ্টা করি, তখনও গলা দিয়ে স্বর বের হয়নি। এবং আমি বেশ জোর দিয়ে চেষ্টা করি এবার, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি, শুধু গোগু শব্দ ছাড়া। আমি একটা ভয়ের দৃষ্টি নিয়ে বাবা মার দিকে তাকাই। আমার কেন যেন মনে হচ্ছিল ওনারা এই বিষয়টি সম্পর্কে জানেন। আর ঠিক তখনই ডাক্তার ঘরে ঢুকে আমাকে যে কথাটি বললেন, রুবা তোমার পা দুটো অবশ হয়ে গেছে, আর কখনোই তুমি হাঁটতে পারবে না। আর আর তোমার মাথার ভিতরে অনেক ক্ষতি হওয়ার ফলে তুমি আর কখনো কথাও বলতে পারবে না। আমার মনে হচ্ছিল আমি যেন ভুল শুনছিলাম। আমি বাকরুদ্ধ হয়ে বাবা মার দিকে অশ্রুসিক্ত চোখে চেয়ে রইলাম। আর ঘটনাটি শুরু হয়েছিল ঠিক সেই রাত থেকেই। আমি হাসপাতালে ঘরে শুয়ে আমার পরিণতির কথা ভাবছিলাম। মা একটু বাইরে গিয়েছিলেন, ঠিক তখনই দরজার কাচ দিয়ে আমি সেই বৃদ্ধ ফকিরটির বীভৎস চেহারাটি দেখলাম। সে দরজা খুলে ভেতরে ঢুকে আমার দিকে এগিয়ে এলো। আমি এবার তার পুরো দেহটি দেখতে পেলাম। তার মুখটি থেতলে গিয়েছিল, শরীরের নানা জায়গা থেকে রক্ত ঝরছে। আর আমার কাছে এসে ঝরা ঝরা কণ্ঠে বলল, আম্মা আমারে তো বাঁচতে দিলেন না, গাইডা দিয়ে ধাক্কা দিলেন। আর আপনি না হয় মৃত্যু ভয় পান না, মৃত্যু বিশ্বাস করেন না। এবার আপনি নিজেই চাইবেন আপনার মৃত্যু, তিলে তিলে মরবেন আপনি। তবে কিছু মনে করেন না, আমি আপনার ছাড়ুম না। আজ থেকে রোজ রাতে আমি আপনার লগে কিছু অতিথির পরিচয় করাই দিব। এই বলে লোকটি চলে গেল। আমি স্তম্ভিত হয়ে শুয়ে রইলাম। পরের দিনও এভাবে চলতে লাগলো। আমি চাচ্ছিলাম না যে আবার রাত হোক, কিন্তু না ক্রমেই রাত হচ্ছিল। রাত তখন একটা, আমার দু চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমি ঘুমোবার চেষ্টা করি কিন্তু পারিনি। পাশের বিছানায় মা ঘুমিয়ে আছে। অবশেষে সেই বৃদ্ধ লোকটি আবার এলো, কিন্তু একা না, সাথে আরো একজন লাশ বাত্তা নিয়ে এলো, একটি তরুণী মেয়ের। দেখি বোঝা যাচ্ছে মেয়েটির ভয়াবহ দেহের দিকে তাকানো যাচ্ছিল না, পুরো শরীর পুড়ে কয়লার মতো হয়ে গেছে। বৃদ্ধটি তাকে দেখিয়ে বলল, আম্মা এই মায়াটা যৌতুক দিতে পারে নাই বললে তার বর হ্যাঁ আগুন দিয়ে পুড়ায় মারছে, কি যে কষ্টের মৃত্যু। আম্মা মেয়েটির আত্মারে দেখেন। মেয়েটির আত্মাটি আমার দিকে ঘুরে ঘর ঘর করে শব্দ করছিল। আর এইভাবে প্রতি রাতে বৃদ্ধটির আত্মা বিভিন্ন অপঘাতে মৃত্যু হওয়া আত্মাদের নিয়ে আসতো আমার সামনে। দিনে দিনে আমার অবস্থার আরো অবনতি হতে লাগলো। এবার সৃষ্টিকর্তার কাছে আমি বার বার ক্ষমা চাইতে লাগলাম। মাঝে মাঝেই মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়, আর আমি এখন আসলে মৃত্যুর জন্য প্রতীক্ষা করছি, ঠিক যেমনটা বৃদ্ধটি বলেছিল। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছিলাম না, আর পারছিও না, জানি না কতদিন পারব। এই ছিল গল্প।
আদিতি শাকে লেখা গল্প। আদিতি শাকে অনেক ধন্যবাদ, এবং খুব নিয়মিত হয়ে যাচ্ছে আদিতি শাকে লেখা। আমার মনে হয় সামনে একুশের বইমেলা আছে, আদিতি শাক চাইলে কিন্তু একটা গল্পের ভয়ের গল্পের
সংকলন বের করতে পারে ছোট গল্প নিয়ে।
ইটস নট আ ব্যাড আইডিয়া আদিতি শাক, কিপ ইট আপ, এই লেখার চর্চাটা চালিয়ে যাও, আমার মনে হয় বেশ ভালো হবে। এবং গল্পগুলো তোমার নিজের হতো, কিছু কিছু বিদেশি গল্পের ছায়া বলে মনে সে লিখেছে, কিন্তু তারপরে চমৎকার তার হাতের লেখা এবং গল্প। হাতের লেখা তো দেখতে পাই না, মানে লেখা খুব চমৎকার। আর আমাদের সময় হাতে 2-3 মিনিট বাকি আছে, 2-3 মিনিট কথা বলে আমরা আজকের মূল গল্পে চলে যাচ্ছি। কিন্তু গল্পে যাবার আগে জানাচ্ছি যে, আচ্ছা পরেই জানাবো, এখন বরঞ্চ কয়েকটা SMS পড়ি। যারা 2222 লিখে পাঠিয়েছে, সাকিব লিখেছে কলাটিয়া থেকে, আমার ফ্রেন্ড সাইম অ্যান্ড নিশুতি তোমাদের শুনছে, হাই বলো। হাই সাইম অ্যান্ড নিশুতি, সঙ্গে থাকো যদি ভয় না পাও। আর মতিঝিল থেকে লিখে পাঠিয়েছে অপু, লিখেছে প্রথম গল্প খুব ভয় ছিল, আমি অনেক ভয় পাচ্ছি। এটা দ্বিতীয়টা যখন চলছিল তখন সে লিখে পাঠিয়েছে। সাকিব এটা পড়েছে। আর একই জন যদি এতগুলো SMS পাঠায় তাহলে তো খুবই মুশকিল। আর ভয়াবহ ব্যাপার। আচ্ছা, হাই শারমিন আপু অ্যান্ড অরণ্য না অনিন্দ, হাউ আর ইউ, উই আর ফাইন, লিখেছে টেক মাই সালাম, আজকের কুয়াশা অনেক মজার হবে, আমি সোমবার কুয়াশা শুনি, আমার BBA ফাইনাল এক্সাম অ্যান্ড দোয়া করবেন। অবশ্যই দোয়া করব, কিন্তু নামটা পুরোটা আসেনি। আর আমার মনে হয় আমরা আস্তে আস্তে গল্পে চলে যাই, গল্পের সময় হাতে এক দুই মিনিট আছে। আমি জানিয়ে দিচ্ছি আজকে যে গল্পটা আমরা শোনাচ্ছি সেটা হচ্ছে একজন পাঠক লিখে পাঠিয়েছিলেন গল্পটি, সেই গল্পটি স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ, এবং যে পাঠক না, দুঃখিত আমি মাথা খারাপ হয়ে গেছে, আমার লিসনার আমাদের যে শ্রোতা বন্ধু পাঠিয়েছেন তার নাম শাহ আলম, তিনি আগেও গল্প পাঠিয়েছেন, শাহ আলমের ব্যাপারে আমি পরে আলাপ করছি, এবং সিফাত মাহমুদ আজকে স্ক্রিপ্টটি তৈরি করেছেন, খুবই চমৎকার একটি গল্প। কিন্তু গল্পে যাবার আগে ছোট্ট একটি বিরতি আছে, সেই ব্রেকটা নিয়ে আমরা ফিরে আসছি গল্পে। একদম আর কথা বলছি না আমি আর অনিন্দ, সোজা গল্পে আমরাও গল্প শুনতে চলে যাবো। আমাদের লিখে পাঠাবার ঠিকানাটা একবার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221, তার আগে মেসেজ অপশনে গিয়ে অবশ্যই বেশি লিখতে হবে, তারপরে যেটা লিখতে চাইছেন সেটা লিখে আপনার নাম সহ পাঠিয়ে দেবেন, সঙ্গেই আছি সঙ্গেই থাকবে।
আর এছাড়াও ABC রেডিও ফ্যান পেজ বা আরজে শর্মিনের ফ্যান পেজ তো আছেই।
গিয়াসউদ্দিন গ্রামের একজন সচ্ছল ব্যক্তি, গ্রামের মধ্যে সেই সব থেকে অবস্থাপন্ন। তার পরিবারে সদস্য মাত্র দুজন, তার স্ত্রী আমিনা বেগম আর তাদের একমাত্র ছেলে বকুল মিয়া। গিয়াসউদ্দিনের সম্পদের কোনো কমতি নেই, প্রচুর পরিমাণ জমি জমার মালিক সে, বছরে প্রায় 1000 মনের ওপর ধান পায় সে তার সব জমি জমা থেকে। 3টা পুকুর আছে, সেগুলো তো মাছের চাষ করে, সেগুলো থেকেও প্রতি বছর তার প্রচুর টাকা আয় হয়। কিন্তু এত কিছু থাকার পরেও তার লোভের কোনো শেষ নেই, প্রতি বছর জমি কেনা গিয়াসউদ্দিনের এক বড় নেশা। অন্যের কোনো জমির ওপর যদি একবার তার নজর পড়ে, তার যেভাবেই হোক গিয়াসউদ্দিন সেটা কিনেই ছাড়বে। প্রথমে ওই লোকের সাথে অন্য কোনো লোকের ঝগড়া বাঁধাবে, পরে তাকে দিয়ে মামলা করাবে, এক পর্যায়ে তাকে দিয়ে জমি বিক্রি করিয়েই ছাড়বে। এভাবে গিয়াসউদ্দিনের খপ্পরে পড়ে অনেকেই তার সহায় সম্বল সবই হারিয়েছেন। গিয়াসউদ্দিনের এমন কাজ তার স্ত্রী বা ছেলে কেউই পছন্দ করত না। গিয়াসউদ্দিনের স্ত্রী খুবই একজন ভালো মানুষ, তিনি তার স্বামীকে এমন কাজ করতে অনেকবার নিষেধও করেছেন, এটা নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। আমিনা তার স্বামী গিয়াসউদ্দিনকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু গিয়াসউদ্দিন এসব কথাকে কোনো আমল দিত না, বরং ধমক দিয়ে তার স্ত্রীকে চুপ করিয়ে দিত।
নেন পান খান, শুনেন এখন কথা কই।
কি কথা?
মাজিদ মিয়ার বউয়ের কাছ থেকে শুনলাম আপনি নাকি ওকে জমিটা কিনতে চাইছেন।
চাইতেছি, মাজিদ মিয়া জমি নিয়ে বিপদে পড়ছে, মামলা নিয়ে ঝামেলা, বিক্রি করে দিলে হেরো লাভ আমারও লাভ।
ঝামেলাটা কে লাগাইছে আমি কি বুঝি না, এই জমি নিয়ে কখনো তো কোনো ঝামেলা আসছিল না, ওরা সারা জীবনে এই জমিটায় চাষবাস করে রাখাইছে, এখন আপনি নিয়ে নিলে ওরা চলবো কেমনে?
তুমি এত বেশি বুঝো কে, আমি কি ঝামেলা লাগাইছি, আমি তো ওকে সাহায্য করতে চাইতেছি, ওরা মামলার খরচ চালাইবো কেমনে, এই জমি বিক্রি না করলে ফকির হইতে হইব হ্যাগো।
শোনেন আপনার আমি খুব ভালো কইরা চিনি, এই মামলার পেছনে যে আপনার হাত আছে সেটা আমি খুব ভালো করে জানি, জমিদার উপরে আপনার নজর অনেকদিন থাইকায়, আমি বুঝি না। আচ্ছা আপনি এমন করেন কেন কন্ত, কিসের অভাব আপনার, কত জমি লাগবো আপনি?
এই আমি না, তোমার আমি মানা করছি না, আমার কামের মধ্যে নাক গলাইবা না, এই যে এত আরামায় এসে আসো, কইতে গায়ে আহে গুলি? আমি কষ্ট করে রোজগার না করলে কেমনে চলতো? পাইতে এগুলা
বুঝছি, কিন্তু আর কত? এত জমি দিয়ে কি হইব আপনার? আপনার একটা মাত্র পোলা, ওর লিগায় বার কত জমি লাগে? সারা জীবন বইয়ে খাইলেও তো ফুরাবে না এত জমি হয়েছে আপনি। খালি খালি মানুষের কষ্ট দিয়ে জমি দখল করেন না, নাহলে একদিন এমন বিপদে পড়বেন যে সারা জীবন পস্তাইতে হইব।
না মাইয়া অঞ্চলের কথা কোনই বিপদ, যা বুঝে না হেডা লইয়া খালি কথা কইতে থাকে।
আপনি সবসময় এমন করে আমার কথাটা উড়াইয়া দেন, আমি আপনার ভালো চাই, এই লিগায় তো এত কথা কই।
এই বহুত হয়েছে এইসব, অনসুপ কর, অনেকক্ষণ শুনতেছি পেশাল, আর একটা কথা শুনতে চাই না আমি এটা লইয়া।
আপনি তাহলে ওই জমি নিবেনি?
হ নিমু, আর মাজেদ মিয়া নিজে আইসা আমার জমি বুঝাই দিয়ে যাইব, দেখো তুমি।
ঠিক আছে, আমি আর কিছুই কমু না, আপনি করেন যা আপনার মন চাই।
এইভাবে গিয়াসুদ্দিন তার মনের ইচ্ছা মতো এসব কাজ চালিয়ে যেতেন। যখন যার জমির দিকে নজর পড়ত, শয়তানি বুদ্ধি দিয়ে তাকে নিঃস্ব করে ছাড়তেন। সারাক্ষণ তার মাথায় শুধু ঘুরত কিভাবে আরো সম্পত্তি, আরো সম্পদ অর্জন করা যায়, কিভাবে কার থেকে কি আদায় করা যায়। একসময় গিয়াসুদ্দিন ঠিক করলেন ছেলের বিয়ে দেবেন। তার বহুদিনের ইচ্ছা ছেলের বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে যৌতুক বাবদ জমি বা বড় অঙ্কের টাকা নেবেন, কিন্তু ছেলে বকুল মিয়া বাবার এমন প্রস্তাবে কোনোভাবে রাজি হলেন না। বকুল মিয়ার একটাই কথা, তার বিয়ের ব্যাপারে মেয়ে পক্ষের কাছ থেকে সে কোন রকমের টাকা পয়সা বা জমি কিচ্ছু নেবে না, তাতে যদি সারা জীবন বিয়ে না করেও থাকতে হয় তাতেও সে রাজি, তবুও যৌতুক সে কোনো মতেই নিতে পারবে না। ছেলের এমন কথা শুনে বকুলের মা আমিনা খুবই খুশি হন, আমিনাও ছেলের পক্ষ নেন আর কোন রকম যৌতুক ছাড়া ছেলেকে বিয়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।
আমিনা, এই আমিনা,
আইতাছি।
শুনো, আমি ঠিক করছি এই বছরই বকুলের বিয়েটা দিন।
এইটা তো খুব ভালো কথা, আমিও মনে মনে ভাবছিলাম আপনারা কম।
হ্যাঁ, তোমরা তো মনে করো আমি তুমি গলেগা একটুও ভাবি না, কথাটা ঠিক না। আমার পোলার লাইগা 10 গ্রাম খুজ্জা মাইয়া আনুন, যে মাইয়া সব দিক দিয়ে আমার পোলার যোগ্য হইব, 10 বিঘা জমি আমার পোলার লাইগা দিতে হইব।
এইটা আপনি কি কন?
কেন ভুল কি কইছি? আমার পোলার একটা দাম আছে না?
আম্মা, আম্মা একটু শুনেন তো।
কি হয়েছে বাপ?
আম্মা, আপনি আব্বারে কয়ে দেন আমার বিয়াতে যেন যৌতুক না নেওয়া হয়, কোন জমি টাকা পয়সা কিছুই নেওয়া যাইব না।
পোলার কথা শুনো, এমনি এমনি পোলার বিয়া করাবো আমি।
আম্মা, আমি কোনো ধানি জমি না যে আমার বিক্রি করে টাকা আনবেন, আমার বিয়াতে যদি কিছু নেওয়া হয় আমি সারা জীবন বিয়াই করুম না, এই যাই আমার শেষ কথা। কিন্তু
খুব বড় বড় কথা শিখছো না, হ্যাঁ মার মতো হয়েছ, কেডা আবার পোলার বিয়া দিয়া কিছু না লয়, এটা খারাপ নাকি? আমার পোলার বিয়া আমি দিমু।
বকুল ঠিক কথা কইছে, আপনি কেন এরকম করতেছেন? আমার পোলার বিয়াতে আমি যৌতুক নিতে দিমু না কোনো মতেই না। আপনার কি জায়গা জমির টাকা পয়সা কোনো অভাব আছে? যৌতুক নিয়ে লাগবো কেন? আমিও কয়ে দিতেছি আমার বকুলের পছন্দ মতো এখন লক্ষ্মী বউ পাইলি আমি খুশি, আর কিছু চাই না আমার।
তোমরা কইলে এলো নাকি?
সকল সময় আপনার কথা মতোই তো সব হইছে, এইবার আর না, পোলার বিয়া পোলার ইচ্ছা মতনই হইব।
গিয়াসুদ্দিন রাগে দাঁত কিরমির করতে লাগলো, কিন্তু বাধা দিতে পারল না, আর আমিনা নিজের পছন্দ মতো বউ খুঁজতে লাগলো। তাদের পাশের গ্রামের মেয়েই ছিল সুফিয়া, সুফিয়ার বাবার নাম আব্দুল করিম। সুফিয়াকে দেখে আমিনার ভীষণ ভালো লেগে গেল, নরম ভদ্র মিষ্টি মেয়ে সুফিয়া। সুফিয়ার সাথে বকুল মিয়ার বিয়ে ঠিক করে ফেলল আমিনা। গিয়াসুদ্দিন একরকম বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়েছেন, মা ও ছেলে যখন এক পক্ষ নিয়েছে, বাবা গিয়াসুদ্দিন রাজি না হয়ে তো আর কোনো উপায়ও ছিল না। সুফিয়ার বাবা করিম একজন গরিব মানুষ, মাত্র 2 বিঘা ধানের জমি আর বসত ভিটা ছাড়া আর কোনো তেমন সম্পত্তিই নেই তাদের, এই সামান্য জমি চাষ করেই করিমের সংসার চলে। সুফিয়ারা 3 ভাই বোন, করিম খুব কষ্ট করে নিজের সংসার চালান। বকুল মিয়া সুফিয়াকে এক দেখাতেই পছন্দ করে ফেলেন, কারণ সুফিয়া দেখতে অত্যন্ত সুন্দরী। তারপর বকুল আর সুফিয়ার বিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই হয়ে যায়। বিয়ের দিনে অবশ্য গিয়াস কোনো ঝামেলা করেনি, তার মাথায় কি কুটবুদ্ধি ছিল তাও কেউ জানতে পারেনি। সুফিয়া বকুল মিয়ার ঘরে এসে ওঠে, তারপর তাদের দুজনের সংসার বেশ ভালোই কাটতে লাগল। দুজনে দুজনকে খুব পছন্দও করে, আর বকুল তার স্ত্রীর দিকে অনেক খেয়াল রাখে, আমিনাও ছেলের বউকে আদর যত্ন করে। এদিকে বকুলের বাবা গিয়াসউদ্দিন নানা রকম ফোন দিয়ে আসতে থাকে, কিভাবে সুফিয়ার বাবা করিমের কাছ থেকে যৌতুক বাবদ অন্তত এক বিঘা জমি আদায় করা যায়। বিয়ের সময় দিতে পারেনি তো কি হয়েছে, পরে কোনোভাবে যদি আদায় করা যায় তাহলে ক্ষতি কি? তাই গিয়াসউদ্দিন নানা অজুহাত খুঁজতে থাকে সুফিয়ার সাথে ঝগড়া বাঁধানোর জন্য। সুফিয়া ব্যাপারটা বুঝে যায়, তাই কোনো সুযোগও দেয় না তার শ্বশুরকে। দেখতে দেখতে তাদের বিয়ের প্রায় ছয় মাস চলে গেল। এই কয় মাসে গিয়াসউদ্দিন হাজার চেষ্টা করেও সুফিয়ার সাথে ঝগড়া বাঁধানোর কোনো সুযোগই পায়নি। সুফিয়ার বকুলের মধ্যে খুব ভালো সম্পর্ক, তারা দুজনেই দুজনকে খুবই ভালোবাসে। সুফিয়াকে বকুল শিখিয়ে দেয়, বাবা যাই বলুক না কেন সে যেন কোনো তর্কে না জড়ায়, শুধু শুনে যায়। আর এরপরেও যদি কোনো ঝামেলা হয় তাহলে সেটা বকুল দেখবে। সুফিয়াও তারই পরামর্শ মেনে চলে।
সুফিয়া, কি হয়েছে তোমার, মুখটা অমন কালা করে রাখছো যে?
কই, কিছু হয় নাই তো।
আমি বুঝি না, তুমি আমার কইবা না, কও না কি হয়েছে, আব্বাই কিছু কইছে বুঝি? কষ্ট পাইছো?
না, কষ্ট পাই নাই।
আমি জানি, আমি জানি তোমার কষ্ট লাগছে, আর আব্বা এটাই তো চাই।
কি চাই আব্বা?
যেন তুমি কষ্ট পাও, আর কষ্ট পাইয়া তার কথার উত্তর দাও, তাইলে সে সবার সামনে তোমার খারাপ কইতে পারে।
কি কন আপনি এইসব, আমি কি করছি?
কিছুই না, তোমার জানানোর দরকার নাই, খালি তোমার কয়টা কথা কমু শুনবা।
আপনি আমারে কিছু কইবেন আর আমি শুনুম না?
আমি জানি তো তুমি আমার লক্ষ্মী বউ, শুনো, আব্বাই যতই কথা কোক, তোমার যতই বকুক, তুমি কখনোই তার কথার উত্তর দিতে যাইবা না।
আচ্ছা দিম না, আমি তো আজকেও দেই নাই।
তোমার মাথায় অনেক বুদ্ধি, খুব ভালো করছো, যদি জবাব দিতা তাইলে এইটা নিয়ে আব্বা তুল কালাম করতো।
আমি কোনো কথাই কমু না।
হ, আব্বা চাইবো তোমার লগে ঝগড়া করতে, তুমি কোনো সুযোগই দিবা না। তোমার যদি কোনো কষ্ট থাকে তুমি আমারে কইবা।
আমার কোনো কষ্ট নাই, কিন্তু এর পরেও যদি আব্বা আরো ঝামেলা করে
তাহলে সেটা আমারে কইবা, আমি দেখুম, কিন্তু তুমি তার লগে কোনো কথা কইবা না।
আচ্ছা।
এইভাবেই সুফিয়া বকুলের কথা মতো চলতে লাগলো। সে খুবই লক্ষ্মী মেয়ে, তাই শত চেষ্টা করেও গিয়াস তার কোনো দোষ বের করতে পারেনি। একদিন হঠাৎই সুফিয়া খুব অসুস্থ হয়ে পড়ল, ঠান্ডা জ্বর কাশিতে তার অবস্থা বেশ খারাপ। বকুল মিয়া তাড়াতাড়ি সুফিয়াকে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব সুফিয়াকে নানা পরীক্ষা নিরীক্ষা করে বলল, না ভয়ের কিছু নেই, সুফিয়া তেমন কিছু হয়নি, তবে ওষুধগুলো নিয়মিত খেলে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।
সুফিয়া, এ কি, কি হয়েছে তোমার?
তেমন কিছু না, একটু কাশি হয়েছে, কিছু না।
দেখি দেখি, হাই হাই, তোমার গায়ে তো দেখি অনেক জ্বর, এত জ্বর আইলো কেমনে?
জানি না।
চলো চলো, তোমার এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো।
আপনি এত চিন্তা করেন না তো, আমার কিছু হইব না, ঠিক হয়ে যাইব।
না না সুফিয়া, তোমার গায়ে অনেক জ্বর, এই অবস্থায় আমি তোমার ফেলায় রাখতে পারি না, আমি আম্মারে ডাকতেছি। আম্মা আম্মা, একটু ওদিকে আয় তো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বউরে একটু ভালো করে দেখেন তো, কালকেও তো ভালো আছিল, হঠাৎ করে একদিনের মধ্যে এত জ্বর আইলো কেমনে?
দেখি চোখটা, দেখি দেখি জিভটা একটু বের করেন তো, এখন একটু জোরে জোরে নিঃশ্বাস নেন। ও, ভয়ের কিছু নেই, ওনার তেমন কিছু হয়নি, এই সময়ে এরকম জ্বর অনেকেরও হতে পারে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম মতো ঠিকঠাক খাবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।
জি আচ্ছা, বুঝলা সুফিয়া, ঔষধ ঠিক মতো খাইবা, কিন্তু কোন ঔষধ যেন বাদ না যায়।
আচ্ছা।
ডাক্তার দেখানোর পর সুফিয়া ওষুধগুলো ঠিক মতোই খেতে থাকে। পরের দিন বিকেলের কথা, সুফিয়া তখন বাড়ির উঠানে অন্যান্য মেয়েদের সাথে গল্প গুজব করছিল। ঠিক সেই সময় বকুলের বাবা গিয়াসুদ্দিন সুফিয়ার ওষুধের বোতলের সাথে অন্য একটা বোতল রেখে দিল, যা ছিল কীটনাশকের বোতল। এই কাজটা সে করল খুবই গোপনে, যেন কেউ টের না পায়। রাতের বেলা সুফিয়া তার স্বামীকে নিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করল, এরপর ওষুধ খাওয়ার পালা। সব ওষুধ খেয়ে এরপর কাশির সিরাপটার বদলে কীটনাশকের বোতল থেকে কিছুটা মুখে ঢেলে দিল সুফিয়া। সাথে সাথে সে বুঝতে পারল এটা কাশির সিরাপ নয়, বরং অন্য কিছু। ভয়ে সে চিৎকার করতে শুরু করল। তার চিৎকারে ছুটে এলো বাড়ির সবাই। বকুল মিয়া বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, কিন্তু সুফিয়া কোনো কথারই উত্তর দিতে পারছিল না। গিয়াসুদ্দিনও সবার সাথে ভেতরে আসে। ঘরের ভেতরে অনেক লোক। লোকজনের ভিড়ের মধ্যে গিয়াসুদ্দিন তারই রাখা কীটনাশকের বোতলটা লুকিয়ে ফেলল। এরপর ছেলেকে বলল তাড়াতাড়ি সুফিয়াকে হাসপাতালে নিয়ে যেতে। রাতের বেলা ভ্যান আনতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। বাড়ি থেকে হাসপাতালও প্রায় মাইল পাঁচের দূরে। বকুল মিয়া সুফিয়াকে নিয়ে হাসপাতাল রওনা হলো। ভ্যানের মধ্যে সুফিয়া শুধুই আর্তনাদ করছিল, নিজের প্রাণ বাঁচানোর জন্য বকুল মিয়ার কাছে বারবার অনুরোধ করছিল। বকুল মিয়া বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ করে সুফিয়ার কি হয়েছে। সুফিয়াও কিছু বলতে পারছিল না যে তার কি হয়েছে। এদিকে অন্য একটা ভ্যানে করে গিয়াসুদ্দিন আরও গ্রামের কয়েকজন লোক হাসপাতালের দিকে রওনা হল। প্রায় দুই মাইল যাবার পর রাস্তাতেই সুফিয়া মৃত্যুর কোলে ঝরে পড়ল। বকুল মিয়া হাসপাতালের দিকে না গিয়ে ভ্যান ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হল। বাড়িতে আসার পর সারা গ্রামে কান্নার রোল পড়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন যে এই ঘন্টাখানেকের মধ্যে এমন কি হলো যে তাজা মানুষটা এভাবে মরে গেল। কেউ কিচ্ছু বুঝতে পারল না, এমনকি বকুল মিয়াও বুঝতে পারল না তার স্ত্রীর মৃত্যুর রহস্য। পরদিন সকাল ১০টায় সুফিয়াকে বকুল মিয়াদের নিজস্ব জায়গায় দাফন করা হল। জায়গাটার আশেপাশে আর কোনো কবর ছিল না, কয়েকটা বড় বড় গাছ ছিল শুধু। এটা ছিল তাদের পারিবারিক একটা জমি, যার এক কোণে সুফিয়াকে দাফন করা হল। এদিকে সুফিয়াকে হারিয়ে বকুল মিয়া আত পাগলের মতো হয়ে গেল। দিনের বেলা প্রায় সময়ই বকুল সুফিয়ার কবরের পাশে গিয়ে বসে থাকে। বকুলের বন্ধুরা প্রায় তাকে কবরের পাশ থেকে তুলে এনে ঘর পর্যন্ত দিয়ে যায়। নাওয়া খাওয়া প্রায় বন্ধ বকুল মিয়ার। এভাবে দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেল। বকুল মিয়াকে তার বাবা গিয়াসুদ্দিন আবারও বিয়ের জন্য চাপ দিতে থাকে। বন্ধুরাও আবার বিয়ের জন্য অনুরোধ করতে থাকে। বকুল সবাইকেই বলে যে সে সুফিয়াকে ছাড়া আর কারো কথা চিন্তাও করতে পারে না। গিয়াসুদ্দিন কিন্তু এসব কথা কান না দিয়ে ছেলের বিয়ে দেবার জন্য মেয়ে খুঁজতে থাকে। এবার সে যৌতুক নেবেই নেবে। তার একটাই কথা, তার ছেলেকে কমপক্ষে দুই বিঘা জমি লিখে দিতে হবে যৌতুক বাবদ। একদিন রাতে বকুল মিয়া স্বপ্নে দেখল সুফিয়া তাকে বলছে আবার বিয়ে করার জন্য। বকুল তার মা আমিনা বেগমকে ব্যাপারটা খুলে বলল। মা আমিনাও বকুলকে বলল আর দেরি না করে বিয়ে করে ফেলতে।
আম্মা, তোমার এখন কথা কমু।
কি কথা বাবা?
আম্মা, আমি কাল সুফিয়ার স্বপ্নে দেখছি। কি দেখছি জানো?
বাবা, তুমি সুফিয়ারে ভুলতে পারতাছ না।
না আম্মা, আমি রোজই ওরে স্বপ্নে দেখি আম্মা।
বাবা রে, তোর এই অবস্থা দেখলে সুফিয়ার কত কষ্ট হইত দেখি জানোস?
জানি আম্মা, সুফিয়া রোজই আমার স্বপ্নে কান্নাকাটি করে আর কয়।
কি কয়?
কয় আমার আবার বিয়া করতে। বারবার আমি এই স্বপ্ন কেন দেখি আম্মা, আমি তো কিছু বুঝতেছি না আম্মা।
বাবা, আমার মনে হয় সুফিয়া সত্যই চায় তুই আবার বিয়া কর। তোর এত কষ্ট ও সহ্য করতে পারতাছে না, ও তোর সুখে দেখতে চায় বাবা।
কিন্তু আম্মা, আমি যে সুফিয়ার ছাড়া আর কারো কথা ভাবতেই পারি না।
সুফিয়া তোর ভালো চায় বাবা, আমি তোর এই কথাই কমু ভাবতেছিলাম। তুই কতদিন এমনি একলা একলা থাকবি, সারাটা জীবন তোর সামনে পড়ে আছে।
আম্মা, আমি কি করব? আমি যে সুফিয়ারে ভুলতে পারি না।
আরে সুফিয়া মায়াটা বড় ভালো হয়েছিল, কি করবি বাবা, সবই কপালের লিখন।
আম্মা, আম্মা
কান্দিস না বাবা, কান্দিস না। তুই কান্দলে সুফিয়ার কষ্ট হয়ে পড়ে বাবা, তুই কান্দিস না।
বন্ধুরা শুনছিলেন কুয়াশার আজকের কাহিনীর প্রথম অংশ। অর্থাৎ আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমরা প্রথমেই দেখেছি যে গল্পের মধ্যে আমরা যেতে চাইছিলাম, কারণ হাতে আমাদের সময় কম। তো আমরা যে পর্যন্ত গল্প শুনলাম, আমরা এবিসি রাত ১২টার খবর জন্য একটা ছোট্ট ব্রেক নেব, তারপর ফিরে এসে গল্পের বাকি কাহিনী বাকি অংশটা শুনবো, কাহিনীর বাকি অংশ শুনবো। সঙ্গে আছি আমি শারমিন,
আর আমি অনিন্দ,
আর কুয়াশা চলছে রহস্যের আয়োজন এবিসি রেডিও দশমিক দুই এর সঙ্গে থাকবেন। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 222 এবং আর জে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজ। সব বন্ধুদের আরো একবার স্বাগত এবিসি রেডিওর শুভ লগ্নে, অর্থাৎ জন্মদিনে। আজকে এবিসির জন্মদিন, অর্থাৎ ছ বছরে পা দিয়েছে এবিসি। হ্যাপি বার্থডে এবিসি রেডিও।
হ্যাপি বার্থডে।
এবং সব আমাদের শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমাদের সঙ্গে এই দীর্ঘ ছ বছর থাকবার জন্য। এবং আমি খুবই নিজেকে একজন কি বলবো, খুবই অনার্ড এবং আমি খুব লাকি যে আমি প্রথম এবিসির, সাধারণত দেখা যায় সকালবেলায় প্রথম শোটা আমার থাকে বা আমি সবাইকে সকালবেলাতে আসি, কিন্তু আমি আজকে খুবই বেশি এক্সাইটেড এবং বেশি খুশি। তার কারণ হচ্ছে আমার খুব প্রিয় আয়োজন কুয়াশা, এবং কুয়াশায় আমি সব বন্ধুদেরকে সবচেয়ে প্রথম এবিসি সবচেয়ে প্রথম মানুষ আমি যে সবাই সবচেয়ে প্রথম এবিসি কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি এবং বন্ধুদেরকে অভিনন্দন জানাতে পারছি সেই সঙ্গে।
আমারও ভালো লাগছে,
চমৎকার একটা দিন শুরু হয়ে গেল আজকে এবিসির জন্য এবং এবিসির সকল শ্রোতা বন্ধুদের জন্য। এবং আগামীকালকে সবাইকে বলছি আপনারা এবিসির সঙ্গে থাকবেন, যদি সম্ভব হয় আপনারা এবিসিতে চলেও আসতে পারেন, আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে। তো ঠিক আছে, এবার কুয়াশার পরের পর্বে চলে, কিন্তু তার আগে একটু বলে দিচ্ছি যারা মিস করে গেছেন শুরুর থেকে, তাদের জন্য বলছি যে গিয়াসউদ্দিন নামে একটি গ্রামে একজন সচ্ছল ব্যক্তি ছিল। সে গ্রামের মধ্যে সব থেকে অবস্থাপন্ন হলো, সে ছিল খুবই লোভী একজন লোক। দেখা গেছে যে সে গ্রামের অত্যন্ত দরিদ্র যারা, যাদের জমি জমা আছে, জোর করে অন্যের জমি সে কোন না কোনো ভাবে ছলে বলে কৌশলে সে জমি দখল করে নিত, বা এমন একটা পরিস্থিতি তৈরি করত যে সেই লোক বাধ্য হতো তাকে জমি বিক্রি করতে। এবং তার অন্যের জমির প্রতি, অন্যের ধনের প্রতি তার আকর্ষণ সবচেয়ে বেশি ছিল। এবং এক পর্যায়ে দেখা গেছে সে ছেলে বিয়ে দিবে, সেখানে যৌতুকের বিনিময়ে সে ছেলেকে বিয়ে দিবে, এবং সে বিয়েও দিয়েছিল সুফিয়া নামে একটি মেয়ের সঙ্গে তার ছেলেকে। এবং সুফিয়াকে বিয়ের পর থেকে সে চাপ সৃষ্টি করতে থাকে সুফিয়ার উপর,
মিনিমাম যেন এক বিঘা জমি
জমি বাড়াবে, এই হচ্ছে তার মানে লোভের, মানে টাকা পয়সা যাবে জমির দিকে তার আকর্ষণ, টাকাও যদি সে চায় সে টাকা নিয়ে সে জমি কেনে, এটাই হচ্ছে তার একমাত্র কাজ। এবং এক পর্যায়ে সে অনেক চেষ্টা করলো সুফিয়ার সঙ্গে ঝগড়াঝাটি করে, সুফিয়াকে রাগিয়ে দিয়ে বা কোনোভাবে সুফিয়াকে ক্ষুব্ধ করে তার কাছ থেকে বা তার বাবার কাছ থেকে একটি জমি, এক বিঘা জমি যাতে নিয়ে আসতে পারে সেজন্য, বা সেই এক বিঘা জমির টাকা, কিন্তু কোনোভাবে যখন সে সুবিধা করতে পারলো না, কারণ সুফিয়া কোনোভাবেই তার সঙ্গে ঝগড়া করতো না, সে খুবই নম্র এবং লক্ষ্মী স্বভাবের একটি মেয়ে ছিল। একটা পর্যায়ে তাকে একসময় সুফিয়া অসুস্থ হয় এবং ডাক্তার দেখালে ডাক্তার তাকে কাশির ওষুধ দেয়, সেই কাশির ওষুধ বদলে সে সেখানে কীটনাশক ওষুধ রেখে দেয়, যেটা খেয়ে সুফিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং সুফিয়ার মৃত্যু হয়। এবং সুফিয়ার মৃত্যুর পর তার স্বামী অত্যন্ত বকুল মিয়া, সে ভীষণ বিমর্ষ হয়ে পড়ে।
এবং সেও ভালো ছিল,
হ্যাঁ সে ভালো ছিল, এবং গিয়াসউদ্দিনের স্ত্রীও খুব ভালো ছিলেন, কেউই তার মতন লোভী ছিল না গিয়াসউদ্দিনের মতন। এবং একটা পর্যায়ে বকুল স্বপ্নে দেখতে থাকে সুফিয়াকে, এবং নিয়মিত স্বপ্নে দেখিতে সুফিয়া তাকে বিয়ে করতে বলছে স্বপ্নের মধ্যে, এবং সে তার মার সঙ্গে আমরা দেখেছি শেষ দৃশ্যে শেয়ার করে সবকিছু, এবং তার মা বলে তাকে যে বিয়ে করতে। খুব একটা হৃদয় বিদারক একটা পরিস্থিতির সৃষ্টি আমরা যে শেষ দৃশ্যে দেখেছি, সে মানে প্রথম অংশের শেষ দৃশ্যে যেটুকু দেখলাম, বাকি অংশটা আমরা এখন শুনবো যে বকুল মেয়েকে বিয়ে করলো কি হলো এরপরে। আসুন আমরা এখন শুনবো কুয়াশায় বাকি, কুয়াশার বাকি অংশে সে বাকি কাহিনীর বাকি ঘটনা। আর বন্ধুদের বলছি আমাদের লিখে পাঠাবার ঠিকানা, যে কোনো মোবাইল ফোন থেকে 222, আগে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখবেন, তারপর যে কথা লিখতে চাইছেন লিখে আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন। আর আজ শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজ তো আছে, সঙ্গে আছে শারমিন,
আর আমি অনিন্দ।
শুনছেন এবিসি রেডিও FM 90.2, চলছে কুয়াশা রহস্যের আয়োজন, সঙ্গেই থাকবেন। পরের দিন বকুল মিয়া আবারও সেই একই স্বপ্ন দেখল। এভাবে রোজই সে একই স্বপ্ন ঘুরে ফিরে দেখতে লাগলো। বকুলের মনে হল সুফিয়া হয়তো আসলেই বলতে চায় তাকে বিয়ে করতে, এজন্যই প্রতিদিন তাকে একই স্বপ্ন দেখাচ্ছে। তাই আমিনাকে আবার পাত্রী দেখতে বলল বকুল। সপ্তাহখানেকের মধ্যে পাত্রী দেখা হয়ে গেল, এবার অন্য গ্রামের রফিক মিয়ার মেয়ে পদ্ম।
পদ্মমেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর। এবার আর বকুল মিয়া তার বাবাকে যৌতুক নিতে বাধা দিল না, শুধু এতটুকুই বলল তার বিয়ের বাবদের টাকা বা জমি যাই নেওয়া হোক না কেন, সেই টাকার থেকে একটা পয়সাও যেন বকুলের জন্য খরচ করা না হয়। বিয়েটা হলো একেবারে সাদামাটা ভাবে। বকুল পদ্মকে বিয়ে করে ঘরে তুলে আনল। আর বিয়ের পরে পদ্মর কাছ থেকে বকুল জানতে পারল গিয়াসুদ্দিন পদ্মর বাবার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, আর সেটা দিতে গিয়ে পদ্মর বাবাকে একটা জমিও বিক্রি করে দিতে হয়েছে। বকুল মনে মনে বাবার উপর প্রচন্ড রেগে গেল, কিন্তু কিছুই প্রকাশ করল না। পদ্মর বকুলের সংসারও ভালোই চলতে থাকে। আস্তে আস্তে পদ্ম নিজের স্বামীকে নিজের সংসারকে আপন করে নেয়। তাদের দুজনের মধ্যে একটা ভালো বোঝাপড়া গড়ে ওঠে। দেখতে দেখতে 6 মাস চলে যায়, পদ্ম তখন গর্ভবতী। বকুল পদ্মকে বিয়ের পর থেকে আর একবারের জন্যও সুফিয়াকে স্বপ্ন দেখেনি।
This track was downloaded from FusionBD.com.
বকুলের মা বাবা দুজনেই খুব খুশি পদ্মর মা হবার খবর জানতে পেরে। গিয়াসুদ্দিন কিন্তু এবার ছেলের বউর সাথে কোন রকম খারাপ আচরণ করেননি, বরং পদ্ম যা বলে শ্বশুর সে কথা রাখার চেষ্টা করে। পদ্ম যখন 8 মাসের গর্ভবতী তখন সে একদিন একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একজন মেয়ে তাকে বলছে বাড়ির উত্তর পাশে যে খালি জমিটা আছে সেখানে একটা পুকুর খোঁড়ার জন্য। পদ্ম প্রথম দিন কাউকে স্বপ্নের ব্যাপারে কিছুই বলল না, এটাকে সে একটা নেহাতি সাধারণ স্বপ্ন বলে ধরে নিল। কিন্তু পরের দিন সে যখন একই স্বপ্ন আবারও দেখল, পরপর 2 দিন একই স্বপ্ন দেখার পর ব্যাপারটা সে তার স্বামী বকুল মিয়াকে জানাল। বকুল মিয়া কোনো মতামত না দিয়ে ব্যাপারটা তার বাবা গিয়াসুদ্দিনকে জানাতে বলল। পদ্ম কি যেন ভেবে তখন আর বিষয়টা গিয়াসুদ্দিনকে না জানিয়ে চুপ করে থাকলো আরো কিছুদিন দেখার জন্য। কিন্তু পরের দিন সে আবারও ওই একই স্বপ্ন দেখে। এবার পদ্ম বিষয়টা তার শ্বশুরকে জানায়। গিয়াসুদ্দিন এই ব্যাপারটা জেনে বেশ কৌতূহলী হয়ে ওঠে। আমিনার সাথে সে পরামর্শ করে যে সুফিয়ার কবরের পাশে যে 4 বিঘা জমি খালি পড়ে আছে সেখানে একটা পুকুর কাটলে কেমন হয়। আমিনাও বলল জমিটা তো খালিই পড়ে আছে, তাই সেখানে একটা পুকুর হলে ভালোই হয়, তাছাড়া সেখানে মাছের চাষও করা যাবে। সুতরাং সবকিছু গিয়াসুদ্দিন ঠিক করে ফেললেন, ওখানে একটা পুকুরই কাটা হবে। শুধু বকুল বাবাকে বলল যাই করা হোক না কেন সুফিয়ার কবরটা যেন ঠিক থাকে। যেই কথা সেই কাজ, গিয়াসুদ্দিন পদ্মের বাবার কাছ থেকে যে 50,000 টাকা নিয়েছিল সেই টাকা পুকুর কাটার জন্য খরচ করবে বলেই ঠিক করল। পরের দিন সে পুকুর কাটার জন্য প্রায় 25-30 জন শ্রমিক নিয়োগ করল। প্রতিদিনই পুকুর কাটা চলতে লাগলো জোরে সোরে। এভাবে বেশ কিছুদিনের মধ্যেই অনেক বড় একটা জায়গা খুব গভীর করে খুঁড়ে ফেলল সেই শ্রমিকরা। যে 50,000 টাকা নিয়ে পুকুরের কাজে হাত দেওয়া হয়েছিল তা পুরোটাই খরচ হয়ে গেল। এরপর আরো 50,000 টাকা খরচ করল গিয়াসুদ্দিন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুকুরের পানির কোনো দেখা নেই। পুকুরটা এত গভীর করে খোঁড়া হয়েছে যে অবশ্যই পানি ওঠার কথা, কিন্তু 1 ফোঁটা পানি ওঠার নাম গন্ধও দেখা গেল না। পুকুরের তলায় একদম শুকনো খটখটে, এমনকি বৃষ্টির পানিও ধরে রাখতে পারছে না। বৃষ্টি হলে দেখা গেল কয়েক ইঞ্চি পানি পুকুরে জমেছে, কিন্তু কয়েক মিনিট পরেই পুকুর আবার শুকনো। গিয়াসুদ্দিন প্রচন্ড চিন্তায় পড়ে গেল, আর ব্যাপারটা তার কাছে খুবই রহস্যময় বলে মনে হতে থাকলো। এই পুকুর নিয়ে এই মুহূর্তে ঠিক কি করা যায় সে বুঝে উঠতে পারছিল না। এদিকে পদ্ম মা হয়েছে, ফুলের মতো ফুটফুটে একটা মেয়ে হয়েছে তার। মেয়েকে নিয়ে বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। আদর করে মেয়েটার নাম রাখা হলো পুতুল। গিয়াসুদ্দিনের মনে এত খুশির পরেও সুখ নেই শুধু তার পুকুরের কথা ভেবে। আশেপাশে যত পুকুর আছে সেগুলো মাত্র 6-7 ফিট গভীর হওয়া সত্ত্বেও পানি আছে, আর তার পুকুরটা 10-12 ফিট খুঁড়ে ফেলার পরেও পানি নেই, পানি ওঠার কোনো লক্ষণও নেই। এই অবস্থা দেখে গ্রামের অনেকেই পরামর্শ দিল যে পুকুরটা আরো গভীর করার জন্য। পদ্ম সে কথা বলল তার শ্বশুরকে। তো গিয়াসুদ্দিন তখন নিজের জমি থেকে 1 বিঘা জমি বিক্রি করে আবারও শ্রমিক লাগালো পুকুরটা আরো গভীর করতে। প্রায় 1 মাস ধরে চলল খোঁড়াখুঁড়ি। পুকুরের গভীরতা অস্বাভাবিক বেশি হয়ে দাঁড়ালো। পুকুর তো নয়, যেন বিশাল এক খাদ, কিন্তু পানিও ওঠার কোনো লক্ষণ নেই। বৃষ্টির পানিও কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে গিয়াসুদ্দিন হাল ছেড়ে দিল। পদ্মের উপর তার প্রচন্ড রাগ হতে লাগলো। পদ্মর কথায় সে এত বিশাল একটা পুকুর কাটিয়েছে, খরচও করেছে প্রায় 100,000 টাকা, নিজের জমি পর্যন্ত বেচতে হয়েছে,
অথচ কোনোই লাভ হল না। পানি শূন্য পুকুরে আবার বাঁধানো ঘাটও বানানো হয়েছিল। দেখতে দেখতে 7-8 মাস কেটে গেল, পুকুরটা এভাবেই পড়ে রইল। গিয়াসুদ্দিন পুকুরের ব্যাপারটা নিয়ে শুধু শুধুই পদ্মর সাথে ঝগড়া বাঁধাতে শুরু করল। পদ্মর বাবার বাড়ি থেকে পুকুরের খরচের টাকাটা এনে দেওয়ার দাবি জানাতে লাগলো সে। একথা শুনে বকুল মিয়া খুবই রেগে গেল।
কি একখান পুকুর আমাদের দিয়ে কাটাইলো, পানির কোনো দেহা নাই, আমার কয়েক লাখ টাকা নষ্ট হইলো। এই পদ্ম, পদ্ম
জিয়াদ বা,
তোমার কারণে আজ আমার এই দশা। কি এর বুদ্ধি দিলা তুমি আমারে? তোমার কথায় পুকুর কাটতে গিয়া আমি হন ফতুর হইলাম।
আব্বা আমি তো বুঝি নাই।
বুঝে না বুঝবা কেমনে, আইসো তো ফকিরের ঘরতে। তোমার বাপের বাড়িতে দেখ সেরম কারবার, লাখ টাকার হিসাব আমার রাখতে হয়, কষ্ট করে রোজগার করি, বাতাসে পাই না। এই টাকা ফালতুতে উড়াই দিতে পারো না। ফকিরের মাইয়া কথা শুনে লও, আমার সব শোধ করানো লাগবে তোমার।
আব্বা
চুপ কর, তোমার বাপারে কইবা এই টাকা জানি আমার শোধ দে। এর মাইয়ার লেগে আমার এতগুলি টাকা গচ্ছা গেল, তারা এটা দিতেই হইব, না দিলে তোমার বাপের বাড়ি রাখ খামু। আমি কইয়া রাখলাম সব টাকা, কিন্তু তোমার বাপের থেকে আমি আড্ডিতে আড্ডিতে উসুল করে লোম। আমার চিনো নাই, কয়ে দিও তোমার বাপের।
পদ্ম পুকুর নিয়ে মনে মনে খুব চিন্তায় আছে। এবার তার চিন্তা ভয় আরো বাড়ল। তার বাবার তো এত টাকা নেই, কিন্তু তার শ্বশুর যেমন মানুষ, বাবাকে অনেক কষ্ট দেবে এই টাকার জন্য। রোজ রোজ এই নিয়ে শ্বশুরের সাথে ঝগড়া আর কথা শুনতে কার ভালো লাগে? পুকুরে যদি পানি না ওঠে তাহলে কি হবে? তার বাবার যে সামান্য সম্বল আছে তা বিক্রি করে কি পথে বসতে হবে? না না, এটা সে হতে দেবে না। কিন্তু পুকুরে পানি কেন উঠছে না? নানা বিষয় নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুমিয়ে পড়ে পদ্ম। ঘুমের মধ্যে পদ্ম স্বপ্ন দেখে সেই মেয়েটাকে, যে তাকে প্রথম পুকুর কাটতে বলেছিল।
পদ্ম, পদ্ম
কি
কি কথা কয়?
কে
কে কথা কয়?
আমি, আমি
কে আপনি? বারবার কেন আসেন? কি চান আপনি?
তোমার একখান কথা কইতে আসি।
কি কথা, কি কথা কইতে আসেন আপনি আমারে?
তোমার পুকুরে কি করলে পানি আসবো তা আমি জানি, শুনবা?
শুনুন, হ্যাঁ হ্যাঁ আমি শুনুন, আপনি কোন আমি শুনুন।
কিন্তু মানতে পারবা তো? যদি মানতে পারো তাইলেই পানি পাইবা, নাইলে কিন্তু।
আপনি বলেন, আমি মানতে পারি, বলেন আপনি।
তাইলে শুনো, তোমারে নামতে হইব পুকুরে। তুমি তোমার ঘর, স্বামী, সংসার, তোমার মাইয়া সব ধুইয়া নিচে নামবা, আর পানিতে ওইরা উঠব পুকুর। কিন্তু তুমি আর উঠতে পারবা না, তোমারে এইখানেই থাকতে হইব আমার লাগে।
এটা কি কম, কি কম, এটা এটা কেমনে সম্ভব? আমার ঘর, স্বামী, সংসার, আমার মাইয়া,
আমি এটা জানিনি সত্য, কিন্তু এছাড়া আর কোনো উপায় যে আমার জানা নাই। এই পুকুর খুবই শক্ত পুকুর, জাম না পাইলে এই পুকুরে যে পানি আইব না।
কিন্তু আমার কিছু হইলে আমার মাইয়া কি হইব? আমার মাইয়ারে কেন দেখব?
একটা উপায় আমি কইতে পারি, তোমার মাইয়ারে তুমি রোজ দেখতে পাইবা। রোজ রাইতে এই পুকুর থেকে একবার তুমি উপরে আইতে পারবা, কিন্তু কেউ যেন তোমার শুইতে না পারে। আর কোনো দিন আইতে পারবা না তুমি।
পদ্ম এই স্বপ্নের কথা কাউকে জানালো না। সারা দিন সে এই ব্যাপারটা নিয়ে ভাবতে থাকল। দুশ্চিন্তায় তার নাওয়া খাওয়া একেবারে বন্ধ। মেয়ে আর স্বামীর কথা চিন্তা করতে করতে তার চেহারা মলিন হয়ে যায়। বকুল মিয়া পদ্মের এই অবস্থা লক্ষ্য করে।
কিন্তু পদ্ম তখন তাকে কিছুই জানায় না। রাতের বেলা বকুল পদ্মকে জোর করে খাওয়ায়। এরপর পদ্ম প্রতিদিন সে একই স্বপ্ন দেখতে থাকে। পদ্ম বুঝতে পারে তার এবারে স্বপ্নটাও সত্যি হবে। অনেক ভেবে চিনতে পদ্ম তার স্বামী বকুলকে অবশেষে কথাটা জানালো। এসব জেনে আটকে উঠল বকুল, এটা কি করে সম্ভব? বকুল মিয়া স্ত্রীকে পরিষ্কার বলে দিল পুকুরের ধারে কাছে যেন সে না যায়, এই পুকুরের জন্য তার সে তার স্ত্রীকে হারাতে পারে না।
আপনি আমার একখান কথা শুনবেন?
কেন শুনুন না বউ, কি কইবা কও না।
আমি জানি পুকুরে পানি আনতে হইলে কি করতে হইব।
মানে বুঝলাম না।
আমি আবার একটা স্বপ্ন দেখছি গো, আমার মনে কয় স্বপ্নটা সত্যি হইব।
কি স্বপ্ন দেখছো তুমি?
ওই পুকুরে পানি আইব, যদি আমি নিজে ওই পুকুরে নামি, একটা প্রাণ চাই ওই পুকুরটা।
এইসব কি কথা কও, তোমার কি মাথা খারাপ হয়েছে বদ্ধ?
না গো, আমার মাথা খারাপ হয় নাই, আমি ঠিকই কইতাছি, আমার যাইতে হইব, তাইলেই পুকুরে পানি আইব।
খবরদার আর কখনো এরম কথা কইবা না, এসব ঠিক না।
একবার দেখি না, পরীক্ষা কইরা ঠিক কিনা।
পদ্ম তোমার মাইয়াডার কথা একবার ভাববা না, তারে দেখবো কেডা।
আমার মাইয়াডার দিকে আপনি খেয়াল রাখেন, আমি স্বপ্নে দেখছি, আমি রোজ রাইতে একবার উপরাইতে পারু, খালি আপনি আমারে শুইতে পারবেন না, যতদিন আপনি আমারে না শুইবেন আমি রোজ আইতে পারু আর আমার মাইয়াডারে দেখতে পারু।
পদ্ম একখান পুকুরের জন্য আমি তোমার হারামু, আমার মাইয়া তার মারে হারাইব? না না, খবরদার খবরদার, তুমি ওই পুকুরের ধারে কাছে যাইবা না কই দিলাম।
কিন্তু
না না, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি ওই পুকুরের ধারে কাছে যাইবা না কই দিলাম।
কিন্তু শ্বশুরের অত্যাচারে পদ্মর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। গিয়াসুদ্দিন প্রায় প্রতিদিনই এই নিয়ে ঝগড়া বাঁধান, পদ্মকে হুমকি দেন, তার বাবাকে পথের ভিখিরি বানিয়ে দেবেন। পদ্ম একেবারে ভয়ে অস্থির হয়ে উঠল। সে স্বামীকে বোঝাতে লাগলো, নেমেই দেখি না একবার কি হয়, স্বপ্ন সত্যি হয় কিনা। একরকম জোর করেই পদ্ম স্বামী আর মেয়েকে নিয়ে পুকুর ঘাটে যায়। মেয়েকে বকুলের কোলে দিয়ে পুকুরের ঘাট দিয়ে সে সাবধানে নিচে নামতে থাকে। মাঝামাঝি পরিমাণ নামার পরে আশ্চর্যজনকভাবে পুকুরের চারদিক দিয়ে পানি ভেয়ে আসতে থাকে। এই অবস্থা থেকে বকুল নিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে পদ্মকে উঠিয়ে আনার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পুকুরের ধারে যেতে পারে না। এদিকে পদ্ম ততক্ষণে পুকুরের প্রায় শেষ প্রান্তে বলে যায়। মুহূর্তের মধ্যে পানি এসে পুরো পুকুর টইটুম্বুর হয়ে ভরে গেল। বকুল মিয়া বাকুর দিয়ে দাঁড়িয়ে রইল। এর মাঝে পুরো গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। চারদিক থেকে শত শত মানুষ আসতে লাগলো পুকুরটাকে দেখতে, কিন্তু তারা কেউ ভয়ে কাছে যাবার সাহস পেল না। ধীরে ধীরে রাত নেমে আসে, সবাই বহু আগে যে যার বাড়িতে চলে গেছে। ওই রহস্যময় পুকুরের ধারে কাছেও কেউ নেই আর, শুধু বকুল মিয়া ছাড়া। সে তার মেয়েকে নিয়ে বসে আছে পুকুর পাড়ে। তার মনে দৃঢ় বিশ্বাস যে পদ্ম ফিরে আসবে, সে কথা দিয়ে গেছে ফিরে আসবে বলে। রাত গভীর হল, ওই তো পুকুর থেকে একটা ছায়ামূর্তি উঠে আসছে, ঠিক পদ্মের মতোই তো মনে হচ্ছে। অদ্ভুত সে ছায়ামূর্তি বকুল আর তার মেয়ের আশেপাশে দিয়ে ঘুরতে লাগলো। বকুল বকুল বকুল!
কে? পদ্ম, আমার পদ্ম, তুমি আইছো? আমি সারা দিন তোমার লেগে বসে আছি, তুমি কেন চলে গেলা পদ্ম? কেন কেন তুমি আমার সাইডে চলে গেলা পদ্ম?
আপনি কান্দবেন না, কান্দবেন না, আপনি আমার কষ্ট হয়, বড় কষ্ট।
তোমার মায়াদের দিকে তাকাও পদ্ম, দেখো তোমার সোনার পুতুল রে সারা দিন কান্তাছে, মা ছাড়া তোমার সোনার পুতুল কেমনে থাকবো? তুমি কেন এমন করলা পদ্ম? আমার ছাইডা কেন তুমি চলে গেলা?
আমি চাই না, চাই না
পদ্ম, আমি রোজ আসুন, রোজ তোমার লেগে এখানে থাকুন, তুমি আইবা, রোজ তুমি আইবা,
রোজ আসুন, আমি রোজ আসুন।
পদ্ম তুমি আমার কাছে ফিরে আসো, পারো না, পারো না তুমি আমার কাছে ফিরে আসতে?
না না না, আমার কাছে আসেন না, আসেন না আমার কাছে।
পদ্ম পদ্ম তুমি কই গেলা? পদ্ম কই চলে গেলা তুমি? পদ্ম
এভাবেই সময় গড়িয়ে যেতে লাগলো। পদ্ম প্রতিদিন আসে, তার মেয়েকে আর স্বামীকে দেখে যায়, কিন্তু তাকে ছুটি নিষেধ করে বারবার। সে যে আসে তার কেউ জানে না। এত কিছু ঘটে গেছে, অথচ গিয়াসুদ্দিনের কোনো বিকার নেই। ছেলের বউয়ের জন্য একবারও কোনো রকম দুঃখ প্রকাশও করেনি সে। সে ব্যস্ত হয়ে পড়ল নতুন পানি ওঠা পুকুরটিতে কিভাবে মাছের চাষ করা যায়। তার যা খরচ হয়ে গেছে সেগুলো তুলে আনতে হবে না। বেশ কয়েক রকম মাছের পোনা জোগাড় করে দিনের বেলায় পুকুরে ছেড়ে দিল গিয়াসুদ্দিন। কিন্তু অনেক চেষ্টা করেও এই চাষের কাজের জন্য কোনো মজুর জোগাড় করতে পারল না সে। পুকুরটাকে গ্রামের সবাই প্রচন্ড ভয় পায়, এমনকি দিনের বেলাতেও পুকুরটার ধারের কাছে কেউ আসতে চায় না। ফলে গিয়াসুদ্দিন বাধ্য হয়ে পুকুরটাতে একাই কাজ করবেন বলে ঠিক করলেন। ছোট্ট একটা কোষা নৌকা কিনে পুকুরে রাখলেন পুকুরটা দেখাশোনার জন্য। এটা দিয়ে ঘুরে ঘুরে পুকুরে খাবার দিতে হবে। মাত্র কয়েক মাসের মধ্যেই পুকুরটা চারপাশ জঙ্গলা জায়গায় পরিণত হয়েছে। আসলে বিশাল এই পুকুরকে পুকুর না বলে দিঘি বলা উচিত। দিঘিটাকে দেখলেই ভয়ে গা ছমছম করে উঠে সবার। আর তার উপর এই পুকুরেরই এক কোণায় আছে সুফিয়ার কবর। কবরটার চারপাশ এতদিনে মোটামুটি একটা জঙ্গলে পরিণত হয়েছে। সারাক্ষণই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। পুকুরের চারপাশে বেশ কয়েকটা জায়গায় সেরকম জঙ্গলা জায়গা হয়ে উঠেছে। বিশেষ করে সুফিয়ার কবরের পাশেই একটা অনেক পুরনো জঙ্গলি গাব গাছ ছিল, ফলে ওই জায়গাটা আরো বেশি অন্ধকার হয়ে থাকত। কয়েকদিন হলো সেই গাছটাতে একটা প্যাঁচা এসে বাসা বেঁধেছে। প্যাঁচাটার গায়ের রং কেমন যেন অদ্ভুত, এরকম অদ্ভুত রঙের প্যাঁচা আগে কখনো দেখেনি গিয়াসুদ্দিন। প্যাঁচার মুখটা দেখতে একটা থালার মতো, সারাক্ষণ মাথাটা রাডারের মতো এদিক ওদিক ঘুরতে থাকে। দেখলে মনে হয় কি যেন একটা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সে। একদিন ঠিক দুপুরবেলা গিয়াসুদ্দিন পুকুরে গেল মাছের খাবার নিয়ে। মনে সুখে গুনগুন করে গান গাইতে গাইতে কোষা নৌকায় করে মাছের খাবার পুকুরে ছিটাচ্ছিল। পুকুরের ধারে কাছেও তখন কেউ নেই।
কি যে মজা! এইবার যা মাছ হইব না! গত কয়েক বছরের লস পুষাইয়া লমু। কত টাকা যে গেল এই পুকুরের পিছনে, সব তুলতে হইব। আবার জমিও গেছে। চিন্তা করতেছি বকুলের আবার বিয়া দিন। এইবার 10 বিঘা জমি নিয়ে আমি বিয়া দিন। গত 2 বার খুব লস খাইছি। ভালোই হয়েছে সময় এরা মরে গেছে।
ধীরে ধীরে মাছের খাবার ছিটাতে ছিটাতে গিয়াসুদ্দিন পুকুরের সেই দিকটা চলে আসে যেদিকটায় সুফিয়ার কবর আছে। সাথে সাথে সেই এলাকাটা কেমন যেন আরো অন্ধকার হয়ে উঠল। গিয়াসুদ্দিন প্রথমে ব্যাপারটা খেয়াল করে। ধীরে ধীরে পানিতে পুকুর ডুবতে থাকে এবং আস্তে আস্তে সেটা বাড়তে থাকে। এক পর্যায়ে এত জোরে বুদবুদ উঠতে থাকে পানি থেকে, মনে হয় যেন পানি প্রচন্ড গরমে ফুটতে শুরু করেছে। গিয়াসুদ্দিন হঠাৎ ব্যাপারটি খেয়াল করলেন এবং প্রচন্ড ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি নৌকাটি চালিয়ে সেখান থেকে চলে যাবার চেষ্টা করল, কিন্তু পারল না। নৌকাটি যেন কিসের এক প্রচন্ড টানে পানিতে আটকে গেছে, এক চুলও নড়ানো যাচ্ছে না সেখান থেকে। এদিকে পানির বুদবুদ ওঠাও বাড়ছে। হতভম্ব হয়ে গিয়াসুদ্দিন চিৎকার করতে চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে এক ফোঁটা আওয়াজও বের হয় না। হঠাৎ সেই গাছে বসে থাকা প্যাঁচাটা উড়ে আসে তার দিকে। গিয়াসুদ্দিনের মনে হতে থাকে প্যাঁচাটা আর স্বাভাবিক আকৃতিতেও নেই, যেন অনেক বড় মনে হচ্ছে প্যাঁচাটাকে। ভয়ঙ্কর প্রাণীর মতো প্যাঁচাটা উড়ে এসে ছো মেরে খামচে ধরে গিয়াসুদ্দিনের গলার দুই পাশ পাগলের মতো ছাড়ানোর চেষ্টা করতে থাকে গিয়াসুদ্দিন, কিন্তু কোনো লাভ নেই। হাত পা ছুটতে ছুটতে একসময় পানিতে পড়ে যায় সে। পড়ার সাথে সাথেই পানিতে প্রবল ধুলি পাচ্ছিল, সে যেন গিয়াসুদ্দিনের পা ধরে পানির নিচের দিকে টেনে নিয়ে যায়। এদিকে অনেকক্ষণ ধরে ঘরে না ফেরায় তার বউ আমিনা তাকে খুঁজতে বের হয়। কোথাও না পেয়ে আমিনা একসময় পুকুর ঘাটে যায়, আর গিয়ে দেখে পুকুরের ঠিক মাঝখানে নৌকাটা ভেসে আছে, কিন্তু কোথাও কেউ নেই। পুকুরের পানি একেবারে শান্ত, ধীর, স্থির। গিয়াসুদ্দিনের রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা জানতে পেরে সবাই তাকে খোঁজাখুঁজি শুরু করে। তার ছেলে বকুল মিয়া আর গ্রামের লোকজনেরা মিলে অনেক জায়গায় খুঁজে দেখে, কিন্তু কোথাও পাওয়া গেল না গিয়াসের। পরদিন গিয়াসের মৃতদেহ পুকুরে ভেসে উঠল, আর সেটা সবার আগে দেখতে পেল বকুল। হইচই পড়ে গেল এলাকায়। আশেপাশের লোকজন ডেকে বাবার মৃতদেহটা পানি থেকে তোলার ব্যবস্থা করল সে। পানি থেকে তোলার পরে সবাই দেখল গিয়াসের চোখে মুখে আর গলায় খামচির গভীর দাগ। সবাই অবাক হয়ে গেল, কেউ বুঝতে পারল না কোন প্রাণী এমন ভয়ঙ্কর ভাবে খামচি দিতে পারে। গিয়াসুদ্দিনের মৃত্যু একটা রহস্যই থেকে গেল, ঠিক যেভাবে সুফিয়ার মৃত্যুর রহস্য কেউ জানতে পারেনি। কিন্তু বকুল মিয়ার কি হলো, কি হলো পদ্মের? বকুল মিয়া সবসময় ভাবত কিভাবে পদ্মকে আটকে রাখা যায়, কি করলে পদ্ম আবার ফিরে যাবে না ওই পুকুরে। রাতে পুকুরের ঘাটে বসে বসে বকুল পদ্মের উদ্দেশ্যে কথা বলত, যেন পদ্ম আর পুকুরে ফিরে না যায়। পদ্ম ছায়ামূর্তি উত্তর দিত, সেটা কখনোই সম্ভব না। বকুল যদি জোর করে তাকে ধরে রাখার চেষ্টা করে তাহলে পদ্ম আর কখনো ফিরে আসতে পারে না, মেয়েকেও দেখতে পারে। ধীরে ধীরে বকুলের মন ধৈর্য হারিয়ে ফেলছিল। কোনো এক অমাবস্যার রাতে পদ্ম ছায়ামূর্তির হাত খপ করে ধরে ফেলল, সাথে সাথে তীক্ষ্ণ এক আর্তনাদ ভেসে আসে আর পদ্মর মূর্তি বাতাসে নিয়ে যায়। পরের দিন দেখা গেল পুকুরের ঠিক মাঝখানে অনেকগুলো লাল পদ্ম ফুটে আছে, যা আগের দিনও ছিল না। না, পদ্ম আর কখনো ফিরে আসেনি। পদ্ম স্মৃতি জড়ানো পুকুরটার নাম হয়ে গেল পদ্ম পুকুর। আজও সেই পুকুর আছে একইভাবে, পুকুর জুড়ে লাল লাল পদ্ম ফুটে থাকে এখনো। নিঃশব্দে বলা যায় দুঃখে ভরা এমন এক কাহিনী, যা কেউ কোনোদিন বুঝেনি, কেউ জানেনি।
মা পুতুল, ও মা পুতুল, জানি মা তুই এখনো অনেক ছোট, আমার কথা হয়তো কিছুই বুঝবি না, কিন্তু মা তোরে ছাড়ার কারে কমু আমার কষ্টের কাহিনী। কেন আমি এমন, কেন আমি কাউরে কিছু কইতে পারি না, কেন আমি সব সহ্য করছি? তোর মারে যে এত দুঃখ দিছে, তোর বাবারে যে এত দুঃখ দিছে, তার কি কোনো শাস্তি হওয়ার দরকার ছিল না? আমি কি বোঝাবো দুনিয়ার মানুষের, কেউ বুঝবো না। কত কষ্ট হয়েছে তোর মায়ের আমাকে ছাইড়া দেয়, আমার ছাইড়া দেয়, কত কষ্ট হয়েছে সুফিয়া, আমি সবই বুঝছি, কিন্তু বাঁচাইতে পারি নাই তাকে। তাহলে কেন, কেন অপরাধীকে সাজা হইব না? আচ্ছা মা তুই কত, আমি কি অপরাধী?
আমাদের গল্প শেষ হয়ে গেছে, খুবই চমৎকার, খুব ইন্টারেস্টিং ছিল আজকের গল্পটা। এক বন্ধু কিন্তু ফেসবুকে আমাকে লিখে পাঠিয়েছে যে তাদের গ্রামে এই ধরনের একটা পুকুর আছে, আরেকজন লিখে পাঠিয়েছে সে এরকম পুকুরের বা দিঘির গল্প শুনেছে। তো সঙ্গে আছি কুয়াশে শারমিন,
আর আমি অনিন্দ।
আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, তারপর আবার ফিরে এসে কথা হচ্ছে। তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা, যে কোনো মোবাইল থেকে 222-1। রহস্য ঘেরা কুয়াশার আয়োজনে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি শারমিন,
আর আমি অনিন্দ।
শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আজকে যে কাহিনীটা ছিল সেই কাহিনীতে যার অভিনয় করেছেন, যিনি কাহিনীর মূল কাহিনীটি লিখে পাঠিয়েছেন, স্ক্রিপ্ট তৈরি করেছেন, সবার নাম বলছি এখন একে একে। আজকের মূল কাহিনীটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার শাহ আলম, তিনি আগেও গল্প পাঠিয়েছেন। আর স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ, সাউন্ডে ছিলেন যথারীতি খালিদ, আর নাট্যাংশ পরিচালনায় সাকিব ফারজানা, এবং অভিনয় করেছেন তুষার, সাকি, কাফি, সাফরিন এবং কুঙ্কুম। আর আজকে যে গল্পটা, আজকে যে কাহিনীটা ছিল সেটা খুবই একটা একেবারে অন্যরকম কাহিনী, কিন্তু এরকম কাহিনী কিন্তু অনিন্দ আমি কিন্তু অনেক শুনেছি।
আমরা যারা দক্ষিণাঞ্চলে, মানে আমার গ্রামের বাড়ি তো ভোলা, এখানে পুকুর দিঘি নদী অনেক আছে, ওইখানেও কিন্তু এরকম একটা প্রচলিত ঘটনা আছে, মানে লোকমুখে শোনা, ওইখানে এরকম একটা পুকুর আছে যেখানে একজনকে মানে তাকে উৎসর্গ করা হয়, পরে পানি আসে এবং পরবর্তীতে
তার প্রাণ দেওয়া হয়, মানে বলি দেওয়া হয় যেটাকে বলে, সেরকম এরকম কাহিনী আমরা ছোটবেলা অনেক অনেক শুনে, সত্যি মিথ্যা জানি না, অনেক অনেক জায়গা আছে। যেরকম নারায়ণগঞ্জের মাঝখানে একবার গেছিলাম বেশ কয়েক বছর, বছর খানেক বা বছর দেড়েক আগে। তো নারায়ণগঞ্জে কিন্তু চাষারের মাঝখানে একটা দিঘি আছে অনেক বড়, আমি নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যারা নারায়ণগঞ্জে যত অনেক ফ্যান আছে আমার তারা শুনছে প্লিজ আমাকে নামটা লিখে পাঠালে আমি অনেক খুশি হব। সেই সেই দিঘিটা আমার পেটে আসছে কিন্তু মুখে আসছে না, হয় না? তো তখন আমি শুনেছিলাম যে প্রতি বছর, সেটা তো একটা থাকে যে পানি না উঠলে বা পুকুর হয়তো শুকনো থাকলে বা দিঘি এরকম কাটতে বলে, আগে যেরকম বলেছিল যে অনেক পুরনো আগের দিনে যারা জমিদার ছিলেন তারা বলতেন যে স্বপ্নে দেখেছেন এরকম, জমিদারের স্ত্রী এক জায়গায় শুনেছিলেন যে অমুক জায়গায় দিঘি করতে হবে এবং সেখানে একজনের প্রাণ দিতে হবে, তাহলে সে পুকুর দিঘিতে পানি আসবে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে চাষারা যে জায়গাটায় পুকুর একটা দিঘি আছে সেখানে প্রতি বছর একজন দুজন মানুষ মারা যায় এবং বলা হয় যে এটা নাকি অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে এবং এখনো হচ্ছে, প্রতি বছরই কেউ না কেউ মারা যায়
সেখানে। অভিশপ্ত
দিঘি সেরকম আছে। কুমিল্লায় শুনেছি একটা দিঘি আছে, আমি খুব ছোটবেলায় কুমিল্লা গিয়েছি। আমাকে কিন্তু সবসময় এরকম গল্প খুব আকৃষ্ট করে, আমি খুব মন দিয়ে এরকম গল্প শুনি আর এরকম কাহিনীর প্রতি বা এই রহস্যের প্রতি বা এই ধরনের কাহিনীর প্রতি আকর্ষণ আছে বলেই আজকে কুয়াশা তৈরি হয়েছে এবিসি রেডিওতে। এবং খুবই আনন্দের বিষয় যে কুয়াশার আজকের পর্ব এবিসির জন্মদিনের একেবারে সূচনা লগ্নেই শুরু করলাম আমি এবং অনিন্দ আজকে। এবং কুয়াশা টিমকে আমি আরো একবার ধন্যবাদ জানাতে চাই এবং সব বন্ধুদেরকে বলছি প্লিজ সবাইকে একটু শুভেচ্ছা জানান, একটু গ্রিট করুন, অভিনন্দন জানান, কারণ এরা এদের ছাড়া আমার একার পক্ষে কুয়াশার এই আয়োজন মানে সম্পন্ন করা প্রতি উইকে ইটস ইম্পসিবল, ইটস ভেরি টাফ জব, এত কষ্টের একটা কাজ যেটা একজনের পক্ষে করা অসম্ভব। তারপরে আপনারা লিখে পাঠান প্রায় যে আপু প্রতিদিন কেন কুয়াশা, সপ্তাহে দুদিন, দুদিন কেন, একদিন করতেই হিমশিম খেতে হয় আর মানে দুদিন তো ইম্পসিবল, তাহলে আর অন্য কোন কাজ করা যাবে না, অন্য কোন আয়োজন করা যাবে না। লিখেছেন হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান অ্যান্ড স্টার্টিং অফ নিউ ইয়ার কুয়াশা ইজ উইথ আ সুপার ন্যাচুরাল স্টোরি ইয়াহু অ্যান্ড হ্যাপি বার্থডে এবিসি রেডিও ইথিকা লিখেছে এটা। আসলে আজকে কিন্তু বছরের প্রথম কুয়াশা, এটা একদম ভুলে গেছিলাম আমি বলতে, যেহেতু এবিসি জন্মদিন ছিল তার খেয়াল ছিল না। শিমুল লিখেছে কিশোরগঞ্জ থেকে, হাই শর্মিন আপু, সত্যি আজকের কুয়াশার মেইন স্টোরিটা খুবই হন্টেড লেগেছে আর এটাও প্রমাণিত হয়েছে যে আই যে লোভে পাপ পাপে মৃত্যু, এক্স্যাক্টলি। আর আর কে, তুমি কি কিছু পড়বে ওখান থেকে? আমি কিন্তু বের করছি, তুমি এবিসি ফ্যান পেজ,
হ্যাঁ এবিসি ফ্যান পেজে লিখেছে তৌহিদুল ইসলাম বাঁধন, উনি লিখেছেন যে হ্যাপি বার্থডে এবিসি রেডিও আপু ভাইয়া তোমাদেরকেও এবং কুয়াশা টিমকেও। এছাড়া মুক্তা লিখেছেন হ্যাপি বার্থডে এবিসি রেডিও এবং কুয়াশা টিমকেও অনেক অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম লিখেছেন গান হলো সান্ত্বনা, লাভ হলো বেদনা, এভাবে করে সে এবিসি রেডিওকে উইশ করেছেন, বার্থডে উইশ। ঈশা লিখেছেন হাই আপু, আজ স্পেশাল কুয়াশা হচ্ছে আশা করি, এটা বেশ আগেই লিখেছেন। হাসনাত লিখেছেন হ্যাপি বার্থডে টু ইউ। প্রজ্ঞা খান উনি লিখেছেন নাইস স্টোরি। জান্নাত খান আমার কিছু সত্য ঘটনা আছে,
লিখতে চান সত্য ঘটনা, সেটা অবশ্যই রহস্যের কাহিনী হতে পারে বা ভয়ের বা মার্ডার কেসে হতে পারে, যদি রিয়েল কোন স্টোরি থাকে ডেফিনেটলি লিখে পাঠান। আর যদি চান যে পড়ে শোনাবো, যদি পড়ার মতো হয়ে থাকে আমরা সিলেক্ট করে সেটা পড়ে শোনাবো, আর যদি চান যে আমরা পুরো একদম আমাদের মেইন স্টোরি হিসেবে এটাকে ব্রডকাস্ট করি, তাহলে যেটা করতে হবে আপনাকে মিনিমাম 50-60 পেজ লিখতে হবে, এর মধ্যে না আসলে গল্প অনেক ছোট হয়ে যায়, আমরা পুরোটা মানে টাইম কভার করে না আমাদের।
আচ্ছা নাদিম মাহমুদ লিখেছেন আপু তুমি আমার মেসেজ পড়ো না কেন, আমি তোমার বিরাট ফ্যান, আজকে কমেন্টটা পড়ো।
আচ্ছা অবশ্যই পড়বো, যে অনিন্দ পড়ে দিয়েছে। আমি কি বললাম নাম?
নাদিম মাহমুদ।
নাদিম মাহমুদ অনেক ধন্যবাদ আমার আয়োজন পছন্দ করবার জন্য, আর সবসময় সঙ্গে থেকো আর ভালো থেকো। আর আমি একটা এস এম এস পড়ছি, আজকে আমাদের একটা চরিত্রের নাম ছিল পুতুল, মানে যদিও সে কথা বলেনি, বাচ্চাটার নাম ছিল পুতুল, পদ্ম আর বকুল মিয়া যে কন্যা সন্তানটি ছিল সে পুতুল নামে আরেকজন লিখেছেন টঙ্গী থেকে, লিখেছে শর্মিন আপু তোমার মতো পোস্টার দেখিনি, তোমার কথায় জাদু আছে, আই লাইক কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম, থ্যাংক ইউ সো মাচ পুতুল, বিশেষ করে আমাকে কিছু বলার জন্য, আমার কুয়াশা টিমকে ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ এরা যথেষ্ট পরিশ্রম করে আয়োজনের পেছনে। আর তনু লিখেছে হ্যাপি বার্থডে 89.2, আর আজকের গল্পগুলো ফাটাফাটি হয়েছে, ধন্যবাদ। আর তনু আপনাকেও ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। রাহি বিন কামাল বাড়ি থেকে লিখেছে, আর কিছুই লেখেনি সে। এবং শিহাব লিখেছে চাঁদপুর থেকে, স্টোরিটা শুনে অনেক ভয় লেগেছে, সেই ভয় লাগছে, তখন ও চলছিল আসলে আমাদের স্টোরিটা, সাকিব কলাটিয়া থেকে অনেকগুলো SMS, একই SMS বোধহয় কয়েকশোটা পাঠিয়েছে বোধহয়। আমি মানে তোমার জন্য অন্য তোমার SMS এর কারণে অন্যদের SMS পড়তেই পারছি না। আর এবং অপু দুজনেই, আমি জানি না তোমাদের কি কি কারণে এত একটা SMS এতবার এসছে, বা একটাই কি অনেকবার ভুলে পাঠিয়ে দিয়েছো, অনেকগুলো টাকা গেছে তোমাদের। এনিওয়েজ আমি রবিউল, শারমিন আপু হ্যাপি বার্থডে টু ABC, আর এটা কি মনের মতো একটি FM স্টেশন, সেটা হলো ABC, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি বোধহয় আরো পড়তে চাচ্ছিলে, পড়ো।
নুসরাত জাহান ইভা লিখেছেন, আপু আমার এখনো ভয় করছে। রুবেল চিস্তি লিখেছেন, শারমিন আপু লেখাপড়ার পাশাপাশি আমি ছোট একজন চাষি, রাতভর কুয়াশা শুনে সকালে বড় খেতে নামতে হবে।
আচ্ছা, চমৎকার একটা SMS চলে এসেছে ইতিমধ্যে, এটা হচ্ছে আমাদের প্রেম রোগের যে ঘনশ্যাম, সে তো নারায়ণগঞ্জ থেকে, সে সেখান থেকে লিখে পাঠিয়েছে, যাই হোক কাজের কথা লিখেছে, ভালো জিনিস লিখে পাঠিয়েছে। লিখেছে, দিদি রামবাবু পুকুর পার, এটা হচ্ছে রামবাবু পুকুর পার নারায়ণগঞ্জে যারা থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ঘনশ্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কাকুলি লিখেছে ঢাকা থেকে, শারমিন আপু আমি এই গল্পটা আমার নানুর মুখে শুনেছিলাম। এই ধরনের অনেক, আসলে আমরাও আমাদের নানু দাদি সবার মুখে এরকম গল্প অনেক শুনেছি, এরকম পুকুর, অভিশপ্ত পুকুর বা দিঘি নিয়ে। যেটা অনিন্দ্য বলছিল, সে দক্ষিণাঞ্চলের মানুষ, সেখানে যেহেতু নদী নালা খাল বিল বেশি, সে কারণে এরকম গল্প। আমার নানা বাড়িও দক্ষিণাঞ্চলে বরিশালে, তো আমি আমার নানির কাছে এবং আমার মায়ের কাছে এই ধরনের অনেক গল্প শুনেছি। মেনি মেনি হ্যাপি বার্থডে আপনার এই শোটা আমাদের কি আমার ও এই সামনের দিনগুলোতে এগিয়ে যাক এই কামনা করি। আজকের কাহিনীটা খুবই অদ্ভুত, খুব ভালো লেগেছে। চিটাগং থেকে শিমু লিখে পাঠিয়েছে এটা। কুয়াশার কাহিনী খুব সুন্দর হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু নিচ থেকে পড়ে যাচ্ছি, যেটা আমি প্রতিবার করি। নাজমা লিখেছে টিকাটুলি থেকে, হ্যাপি বার্থডে ABC রেডিও। MD লিখে পাঠিয়েছে, প্রান্ত ডালিয়া লিখেছে, খুব ভয় লাগছে শারমিন আপু, আমিও আমার বউ ডালিয়া কুয়াশা শুনছি একসাথে। আর আবারও সেই অপু এবং সাকিব, তুমি পড়ো।
আচ্ছা, মুক্ত খাতুন ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছেন, ভাইয়া এবং আপু মিসিং কুয়াশা অফ হিমালয় কন্যা পঞ্চগড়, বাট এনজয়িং কুয়াশা অফ ABC, থ্যাংক ইউ বোথ অফ ইউ। এছাড়া ইসমাইল হোসেন রিপন, উনি লিখেছেন, থ্যাংক ইউ আপি ভাইয়া ABC রেডিও এবং কুয়াশা টিমকে। ইসমাইল হোসেন আরো লিখেছেন যে, আপু একটা ভয়ানক ঘটনা ঘটেছে, এখন আপু আমি কুয়াশা শুনতে শুনতে টয়লেটে চলে যাই, তারপরেও ভয় পাচ্ছি, এরকম লিখেছেন আর কি।
টয়লেটে চলে যায়, অনেকে সারা রাত টয়লেটে যেতে পারে না। আমাকে অনেকে কমপ্লেন না বলেছে যে এত ভয় লাগে আপনার রাতের বেলা, খুব ভয় লাগে, ঘুমাতে পারি না, কেউ পানি খেতে পারে না। গত সপ্তাহের আগের সপ্তাহে বোধহয় লিখে পাঠিয়েছি, আমরা কি ওয়াশরুম যেতে, আমরা বাথরুম যেতে পারছি না,
একসাথে দশজন
শুনছিল, কেউই যেতে পারছে না, তারা রাতে ঘুমাতে পারছে না, কিন্তু আবার নেশাও ছাড়তে পারে না, এরকম ভয়ের গল্প শুনবার। রায়হান লিখেছে, শুনছি খুব ভয় লাগছে আর ভালো লাগছে, আমার মনে হয় পুকুরটার মধ্যে কিছু একটা আছে, সেটা অনেক। রায়হান, এটা ভূত FM না, এটা ABC রেডিও এবং এটা হচ্ছে কুয়াশা। আর কখনো লিখুন, একটু এত কনফিউজ হও কিসের জন্য, কোন কোন স্টেশন শুনছো সেটা ভালো করে দেখো। এটা হচ্ছে FM 89.2।
আচ্ছা, মাহাতির বিন মোহাম্মদ নীল লিখেছেন, শারমিন আপু তোমায় শুনে বড়ই অভিভূত হচ্ছি। সজীব হোসেন, হ্যাপি বার্থডে ABC রেডিও, আজ কুয়াশা অনেক ভয়ঙ্কর। এছাড়াও সবুজ লিখেছেন, হ্যাপি বার্থডে টু ABC রেডিও FM 89.2। মাসুদ্জানাও লিখেছেন, হ্যাপি বার্থডে ABC রেডিও, একইভাবে উইশ করেছে আশরাফুল হক। আরিয়ান খান লিখেছেন, হ্যাপি বার্থডে ABC রেডিও FM 89.2, আশা করব আরো নাইস নাইস স্টোরি শুনব সব প্রোগ্রামে, উইশ ইউ অল দ্য বেস্ট।
হ্যাঁ, নিশ্চয়ই। কুমিল্লা থেকে সৈকত লিখেছে, আপু আমি আজ প্রথম কুয়াশা শুনছি, তাও আবার ABC বার্থডেতে, ভাগ্যটা আমার খুবই ভালো, তাই না? পুরো ঘটনাটা কেমন হবে বলতে পারছি, এগুলো সব আগে এসছে, আমি পড়ে দিচ্ছি, কারণ আমরা কুয়াশা যখন চলে, যেহেতু সে প্রথম এসছে, আমরা কিন্তু কোন SMS মাঝখানে পড়বার সুযোগ পাই না। শুরুর দিকে আমাদের শ্রোতারা যে সমস্ত গল্প পাঠায়, অনেকই গল্প পাঠান, তো সেখান থেকে বেছে আমি এবং অনিন্দ্য কয়েকটা গল্প পড়ে দিই। তারপরে আবার আমরা আমাদের মেইন যে স্টোরি সেটাতে চলে যাই, ফিরে এসে আমরা SMS পড়ি। এখন আমরা যতক্ষণ আছি ততক্ষণ আমরা SMS পড়ব, আপনাদের পাঠানো SMS সেটা ABC ফ্যান পেজে 2221 এ পাঠানো, এবং আরজে শর্মের ফ্যান পেজে যেটা আছে।
ফুটবল প্রেমিক হান্নান লিখেছেন, আজকে স্টোরিটা খুব জটিল হয়েছে, শুনতে ভয় লাগছে এখনো। তৌহিদ লিখেছেন ফ্রম জগন্নাথ কলেজ, উনি লিখেছেন বিলিভ ইট অর নট, জগন্নাথ থেকে একমাত্র আমি তোমাদেরকে নিয়মিত শুনি এবং এখন শুনছি বিকজ এখান থেকে ক্লিয়ারলি শোনা যায়।
আচ্ছা গোবিন্দ লিখেছে যে দিদি আমাদের পুকুরের অনেক ঘটনা আছে, আমি আপনাকে বলবো প্রতি বছর একজন মানুষ নেয়। আমি খুবই ইন্টারেস্টেড এই গল্পটা শুনতে, তুমি বা আপনি যদি লিখে পাঠান আমি অত্যন্ত খুশি হব, আমি অবশ্যই সেটা পড়ে দেব। উত্তরা থেকে নীল লিখেছে শারমিন আপু আমি তোমাকে থ্যাংকস দিতে চাই, তোমাকে খুব ভালো লাগে, আমি তোমার সব অনুষ্ঠান শুনি বাট এস এম এস করলে পড়ো না, আশা করি আমার এস এম এস নিয়মিত পড়বে। আমি একটা কনফিউশন দূর করে দিচ্ছি, লাকলাসেকে অথবা হাওয়া বদলে যদি কোন এস এম এস পাঠানো আমি সেটা কখনোই মিস করি না, ইভেন কুয়াশাতে প্রত্যেকটা এস এম এস ই পড়া হয়। শুধু প্রেম রোগের ক্ষেত্রে এস এম এস খুব কম, প্রচুর অজস্র এস এম এস আসে কুয়াশাতেও আসে, কিন্তু সেই ক্ষেত্রে পড়া হয় না কারণ আমাদের এত কনভারসেশন বেশি থাকে আমার আর বিবির মধ্যে, সেখানে এস এম এস পড়তে গেলে তখন আর ফোন কলস আসে আমাদের তো ওটা অন কল তো সেই ক্ষেত্রে আমাদেরকে কথা বলতে অনবরত, তো সেখানে এস এম এস পড়বার অবকাশ নেই। তারপরেও চেষ্টা করি শেষে আমি সবার নামগুলো বলে দিতে যতটুকু আমার সময় থাকলে হাতে থাকলে, এক্ষেত্রে আমাকে ক্ষমা করতে হবে, আমার কিছু করার নেই, আই এম সরি।
আচ্ছা নাজিমুল হক লিখেছেন কত কষ্ট করে এবিসি রেডিও শুনি, কেউ আমার এস এম এস পড়ে না, কুয়াশা শোনার জন্য কষ্ট করে রাত জেগে থাকি।
আর কুয়াশার করার জন্য আমরাও কষ্ট করি, মানে পুরো সপ্তাহ জুড়ে আমার একটা এক্সট্রা প্রেশার থাকে কুয়াশার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কষ্ট করে আমিও কথা বলি, কষ্ট করে সবার না বলি যে অনিন্দ্য পড়ে দিল, দু এক সময় মিস হতে পারে, এটা রাগ করবার কিছু নেই, কিন্তু আমরা চাবো সবসময় সাথে থাকো যাতে তোমরা, আর আমরা তো চেষ্টাই করি পড়তে, যে পড়ছি চামেলি লিখে পাঠিয়েছে শারমিন আপু আই লাভ ইউ, গল্পটা অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ চামেলি, আর হ্যাপি বার্থডে এবিসি রেডিও অ্যান্ড আই লাইক দিস প্রোগ্রাম ভেরি মাচ, আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ, তন্নি লিখেছে এটা। ইশাক লিখেছে, ইশাক এবং নুসরাত লিখেছে দুজন গাজীপুর থেকে, হ্যাপি বার্থডে টু এবিসি, উই লাইক এবিসি সো মাচ, আর শুনতে অনেক ভালো লাগছে। আপু আমি অপু মতিঝিল থেকে, এটা বোধ হয় কয়েকশো বার এসেছে এই এস এম এসটা। আচ্ছা গল্পটা আমার ভালো লাগছে আর এবিসি কে আমার পক্ষ থেকে হ্যাপি বার্থডে, এবার খান্ত দাও অপু আর তুমি এস এম এস পাঠিও অন্য কেউ পাঠাক, ভেরি নাইস স্টোরি, থ্যাংকস এবিসি রেডিও, মামুন চিটাগং থেকে। আচ্ছা শারমিন এই গল্পের শেষে মিল না পেলে মামলা করব, রুহুল আমিন লিখেছে না মিল, তা মিল মানে কি, মানে একটা মানে ইনকাম, মানে অনেক সময় অমীমাংসিত থাকে, আমরা ইচ্ছে করে শেষটাকে এইভাবে শেষ করে রহস্য রেখে যাই, সেটা যে বুঝতে পারে যারা রহস্যের গল্প নিয়মিত পড়ে তাদের কাছে ডেফিনেটলি ভালো লাগে, কিন্তু যারা রহস্যের গল্পের সঙ্গে খুব একটা পরিচিত না বা পড়ে না বা ফিকশন বা এই ধরনের হরর মুভি বা গল্প এগুলোর সঙ্গে একেবারেই পরিচিত না তাদের কাছে হঠাৎ করে একটু খাপ ছাড়া লাগতেই পারে, সেই ক্ষেত্রে যেটা করতে হবে নিয়মিত কুয়াশা শুনতে হবে আর প্রচুর ভয়ের গল্প বা এই ধরনের ফিকশন পড়তে হবে, মুভিও দেখতে হবে।
আচ্ছা ইশরাত জাহান লিখেছেন আপু স্টোরিটা শুনে গা ছমছম করছে, মনে হচ্ছে যেন এও কি সম্ভব।
আসলে এও কি সম্ভব, গা ছমছম করে আমাদের প্রমোদে যে কথাটা আছে, আর আমি আর যে শারমিনে অর্থাৎ আমার ফ্যান পেজে যেগুলো আছে আমি সেগুলো একটু পড়ছি, বেশ ২৫ মিনিট আগে এসছে হ্যাপি বার্থডে। আচ্ছা এনিওয়ে আমি ভুলতে বা সব চট করে চলে গেল, আমি ফিরে আসছি ওটাতে। তহিদ লিখেছে এটা কি জায়গার নাম, ঝিনাইদা থেকে, ঝিনাইদা থেকে লিখেছে যে বিলিভ ইট অর নট ঝিনাইদা থেকে আমি আমরা তো একমাত্র আমি তোমাদেরকে নিয়মিত শুনি এবং এখনো শুনছি বিকজ এখান থেকে ক্লিয়ারলি শোনা যায়। আচ্ছা খুবই ভালো কথা, খুব ভালো লাগলো শুনে। ফখরুল আলম হাবিব লিখেছেন আপু ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার উপজেলা এমন একটা পুকুর আছে এবং শুভ জন্মদিন এবিসি রেডিও এবং ধন্যবাদ কুয়াশা টিম, ভালো তো আজকে এরকম অনেক পুকুর ডিটেল, তুমি তো নাম বলতে পারলে না সেখানে নাম সহ পাঠিয়ে দিয়েছে,
আসলে আমার ভোলাতেও বোরহানউদ্দিন না চরফেশন এবং ভোলা সদরে।
আচ্ছা আর যে জীবন লিখেছে হ্যাপি বার্থডে টু এবিসি, হাই শারমিন আপু হাউ আর ইউ, আমার ফ্রেন্ডরাও তোমাকে শুনছে, প্লিজ আমার ফ্রেন্ড পায়েল গাজী এন্ড শাকিল কে হাই বলে দাও, হাই পায়েল গাজী এন্ড শাকিল, ভয় লাগছে কিনা সেটা লিখে পাঠাও। ক্রিকেট প্রিয় অনিক লিখেছে হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2014, থ্যাংক ইউ। মোহাম্মদ আলাউদ্দিন লিখেছে হাই শারমিন আপু আমি আপনার নিউ ফ্রেন্ড, আমি চিটাগং থেকে আলাউদ্দিন, আচ্ছা হ্যাপি বার্থডে এবিসি রেডিও, সকাল তালাশ কেমন নাম, রিয়েলি সো নাইস, টিকাটুলি ঢাকা থেকে। সাগর আহমেদ লিখেছে হ্যাপি বার্থডে, বার্থডে উইশ করেছে মহুয়া আলম জেফা ইমন ইমতু লিখেছে, সেও বার্থডে উইশ করেছে বিসেকে, আর বছরের প্রথম কুয়াশাকে অভিবাদন জানিয়েছে। তসলিমউদ্দিন মুন্না লিখেছে, হ্যাপি বার্থডে টু এবিসি, আজকের স্টোরিটা অসম হয়েছে, আই লাভ কুয়াশা। রাজ আহমেদ লিখেছে, হ্যাপি বার্থডে টু এবিসি অ্যান্ড আপু অ্যান্ড ভাইয়াকে, শুনতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এনায়তুল্লাহ লিখেছে, আপু আমি এবিসি রেডিও এফ এম 89.2 এই পেজে কমেন্ট করতে পারি না এবং স্টেটাসে লাইক দিতে পারি না। আমার মনে হয় অনেকগুলো ফেক পেজ আছে, হয়তো সেই কারণে পারো না, না পারার কোন কারণ নেই। আর তুমি যদি ব্যান থাকতে কোনো কারণে তাহলে তুমি কিন্তু ঢুকতেই পারতে না। আর শারমিন সুলতানা লিখেছে, আপু আমি উর্মি, তোমাকে খুবই লাইক করি, আই লাভ ইউ, থ্যাংক ইউ উর্মি। শক আবার লিখেছে, ঝিলিক শরীফ লিখেছে, ও আপু দুটা স্টোরি কবে শোনাবা, আবার দেখি কখনো শোনানো যায় কিনা দুটো স্টোরি, হয়তো আবার হঠাৎ করে, এটা আগের থেকে আমরা বলবো না তো, সেটা হঠাৎ করে, তোমাদের এই জন্য সবসময় রেগুলার কোয়াশিয়া থাকতে হবে আমাদেরকে শুনতে হলে। আর লিখেছে এনায়তুল্লাহ, আপু আমি এবিসি রেডিও এফ এম 89.2 এই, আচ্ছা এটা তো পড়লাম, ডিজে রিডস লিখেছে, হ্যাপি বার্থডে এবিসি রেডিও, আশা করি সামনে আমাদের জন্য আরো নতুন নতুন অনুষ্ঠান আনবে অবশ্যই। আর স্বপ্না আক্তার স্বপ্না লিখেছে, হ্যাপি বার্থডে টু এবিসি রেডিও। লক্ষ্যহীন স্মরণ লিখেছেন, সেও বার্থডে উইশ করেছে। শারমিন সুলতানা, অনেক SMS করলাম বাট পড়লে না, পড়ার তো কোনো সুযোগ ছিল না, কারণ এটা অ্যাজ লাইভ রেকর্ডেড অংশের মধ্যে কথা বলবো কি করে আমি। রাজ আহমেদ লিখেছে, আপু খুবই ভালো লাগছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নাহিদ আমিন লিখেছে, এটা একেবারে অন্য প্রসঙ্গে কথা লিখেছে, এনিওয়েজ থ্যাংক ইউ। আর MD জুবাইর হোসেন লিখেছে, আপু আজ কুয়াশা খুব ভালো লাগছে অ্যান্ড হ্যাপি বার্থডে টু এবিসি রেডিও। আর রাহিদুল ইসলাম সানি লিখেছে, আজ ভালো লাগলো, ক্রিকেট প্রিয় অনিকেটটা পড়েছি, সে অবশ্য আরেকটা লিখেছে, স্যালিউট কুয়াশা টিম, থ্যাংক ইউ। তৌকির মুস্তফা লিখেছে, লাভ কুয়াশা, এটাকে হেডফোন সানি, এই অদ্ভুত নামগুলো কোন থেকে আসে, একটা স্কেরি নাম তো দেখলাম না কুয়াশার ফ্যান হিসেবে। কাল আমার বার্থডে, শেষ আজ এবিসির বার্থডে, হ্যাপি বার্থডে এবিসি রেডিও, বিলেটেড হ্যাপি বার্থডে হেডফোন সানি। আর এম হোসেন খান লিখেছে, কম্বলের নিচে কুয়াশা শুনছিলাম, হঠাৎ আমার হোস্টেলের এক ফ্রেন্ড ওমা করে চিল্লায় উঠল, খুবই ভয় পাইলাম। আর অর্থহীন তুষার লিখেছে, আপু আজকের গল্পটা খুবই নাইস, ভয় লাগছিল যতক্ষণ শুনছিলাম, এখন অবশ্য তেমন ভয় লাগছে না, ভয়টা কমে গেছে, যাক ভালো কথা। রিয়াজ পিটুল লিখেছে, শুভ জন্মদিন এবিসি রেডিও, কুয়াশা টিমকে অভিনন্দন নতুন বছরে এমন একটি অসাধারণ কাহিনী শোনাবার জন্য। আদর ডি মিয়াও, কি অদ্ভুত নাম রে বাবা, HBD টু এবিসি রেডিও, আপু আমি আছি তোমাদের সঙ্গে, ওকে সঙ্গেই থাকো। খান মাহমুদ লিখেছে, ভয়ে বাইরে যেতে পারছি না, তোমার খবর আছে, আমার খবর কি, আমি একটু পরে বাইরে চলে যাবো, আমি তোমার মতন ভীত না। শারমিন সুলতান লিখেছে, আপু 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 ভাইয়া ভাইয়া ভাইয়া, আমার SMS পড়ো। আচ্ছা মাস্টার মাইন্ড অন্তু লিখেছে, হ্যাপি বার্থডে টু এবিসি রেডিও, আজকের স্টোরিটা অনেক জোস লেগেছে আপি। আচ্ছা শারমিন হোসেন লিখেছে, আপু আমি এই প্রথম টেক্সট পাঠালাম, আমার টেক্সটটা পড়ো, শুভ হোক তোমাদের নতুন বছর, ধন্যবাদ। নাজিমউদ্দিন রানা লিখেছে, আমি চিটাগং থেকে, হ্যাপি বার্থডে টু এবিসি রেডিও। হিমেল বাকিটা পড়তে পারছি না ভাই, লিখেছে, আরো ভয়ঙ্কর হলে ভালো হতো অ্যান্ড হ্যাপি বার্থডে এবিসি, নারায়ণগঞ্জ থেকে বলছি। আরো ভয়ঙ্কর হবে সামনে, যাতে তো ভয়ঙ্কর হবে, তারপর তো লিখে বন্ধ করে দাও, তারপর যদি বন্ধ করেন, ভয় লাগে, পানি খেতে পারি না, বাথরুম যেতে পারি না, ঘুমাতে পারি না। আব্দুল্লাহ মাহাদি লিখেছে, হাই শারমিন আপু, হ্যাপি বার্থডে টু এবিসি রেডিও। রকুল উদ্দিন লিখেছে, আই লাভ ইউ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ অ্যান্ড আই লাভ কুয়াশা টিম, থ্যাংক ইউ। আচ্ছা বোরহান আকাশ না কি, এটা স্পেলিংটা আমি মানে আমি উচ্চারণটা কি বুঝতেই পারছি না। আপু তুমি অনিন্দ ভাইয়ার সাথে এত ঝগড়া কর, ঝগড়া করলাম কোথা, আমাদের তো ঝগড়া করার কোন, তুমি বোধহয় প্রেম রোগের সঙ্গে ভুল করছো, এটা তো আমি, আমাদের তো কোনো কথাই হয়নি, কোনো কনভারসেশনই হয়নি। আচ্ছা হীরা বাংলাদেশি লিখেছে, শারমিন আপু তুমি কি বললো, আমি কোনো কিছু ক্রিটিসাইজ করিনি, আমি বলেছি যে তুমি ভুল নাম বলেছো, এই আয়োজনের নাম যেটা তুমি বলেছিলে সেটা না, সেটা কোনো ক্রিটিসাইজ করে না। আর প্রান্ত লিখেছে, আপি আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রান্ত। রুশনাথ মেহজাবিন আহমেদ লিখেছে, হোয়াট আ নাইস স্টোরি, হ্যাপি বার্থডে এবিসি, থ্যাংক ইউ। মোহাম্মদ রফ লিখেছে, বাসাবোধ থেকে লিখেছে, প্লিজ সিস্টার রিড মাই কমেন্টস, হ্যাপি বার্থডে এবিসি অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। আর এটাকে জিএম জিকু আচ্ছা, সে অন্য কথা লিখেছে, সেটা এবিসির কোন বিষয়ে বা কুয়াশার কোন বিষয়ে নয়, একেবারে অন্য প্রসঙ্গে। এমডি বাহাউদ্দিন রেজা লিখেছে আজকের স্টোরিটা জোস হয়েছে। আদর ডিমিয়াও লিখেছে আপু, আবার লিখেছে আপু লেট হয়ে গেল জয়েন করতে, কাহিনীটা বুঝবো না। আমি বোধহয় মাঝখানে বলে দিয়েছিলাম কাহিনীটা শুরু থেকে, সুতরাং বুঝার কোন কারণ নেই। আর তুমি তো 4 মিনিট আগে লিখেছো, তো তুমি তো গল্প শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে। তুমি এক কাজ করো, এবিসি রেডিও বিডি.এফএম এ আগামীকাল লগ ইন করে সেখানে দেখবে সংগ্রহশালা বলে একটা লেখা আছে, সেখানে যদি ক্লিক করো সেখানে দেখবে আমাদের সমস্ত আয়োজনের সবকিছু আছে সেখানে, আর সংগ্রহে আছে, সংগ্রহশালা মানে অর্থাৎ আমাদের আর্কাইভের সবকিছু আছে সেখানে। কুয়াশার নামে যে ফোল্ডারটা আছে সেখানে তুমি সবগুলো এপিসোড পেয়ে যাবে। শারমিন সুলতানা আবারও লিখেছে অনেকগুলো, ওইটা আগে লিখেছিল। আর ব্রাভো বয় মিনহাস লিখেছে হ্যাপি বার্থডে এবিসি রেডিও, আমি মিনহাস টাঙ্গাইল থেকে, গল্পটা অসম হয়েছে, অনেক ভালো লাগলো, যদিও ভয় পাই না তবুও ভালো লাগলো। এটা একটা মিথ্যা কথা, খুবই ভয় পেয়েছে আসলে। আর জি জীবন লিখেছে আপু থ্যাংকস টু রিড মাই কমেন্টস, আর আপু মোটামুটি ভয় পেয়েছি তাই কম্বলের নিচে শুয়ে শুনছি। আর আমাদের হাতে আর সময় নেই, আমার মনে হয় আমাদের আজকের গল্প একটু আগে ভাগে শেষ হয়ে গেছে। আগামীকাল এবিসির, আগামীকাল না আজকেই তো এবিসির জন্মদিন হয়ে গেছে, অর্থাৎ কালকে ভোর থেকে শুরু হচ্ছে এবিসির জমজমাট আয়োজন এবিসির জন্মদিন উপলক্ষে। তো সকাল বেলায় আমি থাকছি না, আমি আসছি দুপুর 12টায়, অর্থাৎ দারুণ দুপুরে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত তোমাদের সঙ্গেই থাকছি, আপনাদের সঙ্গেই থাকছি। আমার সঙ্গে কথা হবে, হবে অনেক আড্ডা গান, এবং তখন আমাদের অনেক গেস্ট থাকবেন, আমাদের পুরনো, আমাদের সহকর্মীরা থাকতে পারে, আমাদের এই মুহূর্তে যারা অনেক নাম করে গান শিল্পী যত আছেন, যারা নিয়মিত আমাদের সঙ্গে, যাদের গান আমরা বাজে, যারা অনেক আয়োজনে আমাদের এখানে শোতে এসেছেন, অনেক সেলিব্রিটিস থাকবেন, তাদের সঙ্গে কথা বলতে পারবেন, তাদেরকে গ্রিট করতে পারবেন, এবিসিকেও সবাই গ্রিট করবেন, সঙ্গে থাকবেন। হ্যাঁ, আজ কালকে জমজমাট আয়োজন রয়েছে, সারাদিন ব্যাপী এবিসির সঙ্গে থাকবেন আর শুনতে থাকবেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে শারমিন বিদায় নিচ্ছি, সবাই সবার কাছ থেকে শুভরাত্রি, টাটা, বাই বাই, আবার কথা হচ্ছে আগামীকাল,
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.